শ্রীমদ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। এই পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ের শিরোনাম কি ছিল? বিশাল যোগ। দ্বিতীয় অধ্যায় কি ছিল? সাংখ্য যোগ। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আর সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ। পরমেশ্বর ভগবান সম্পর্কে বিজ্ঞান এখানে বলা। তো কিভাবে আমরা সেই বিজ্ঞান যোগ পেলাম? এখন ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ ধ্যান বিশেষ কি বলা হয়েছিল? ভক্তিযোগী হচ্ছে শ্রেষ্ঠ। যোগিনাম কি সর্বেশাম মধ্যতে না অন্তরাত্মনা সত্যবান লোকতে ইয়মাম সমে যুক্ততম। সমস্ত যোগীর মধ্যে শ্রেষ্ঠ যোগী কে? ভক্তিযোগী। মধ্যতে না অন্তরাত্মনা, তিনি আমার কাছে চিত্ত সমর্পণ করে তিনি আমার কথা আমার ভক্তি বলছেন। তো এখন এই অধ্যায়ে ভগবান ব্যাখ্যা করবেন সেই মধ্যতে না অন্তরাত্মনা কিভাবে হওয়া যায়, কিভাবে সেই ভক্তিযোগী হওয়া যায়, মধ্যতে না অন্তরাত্মনা কিভাবে হওয়া যায় সেটা এই অধ্যায় থেকে ব্যাখ্যা করা শুরু করবেন ভগবান। অর্জুনের বলার প্রয়োজন হয়নি, নিজেই এই জিনিসটা ব্যাখ্যা করছেন। তো আসলে এই ভগবদ্গীতার আমরা প্রথম ছটা অধ্যায় শেষ করলাম, এক থেকে ছয়, তাকে বলা হচ্ছে কর্মষটক, কর্মকোপ সম্বন্ধে বলা হচ্ছে সেখানে। এখন আমরা প্রবেশ করছি জ্ঞান ষটকে, জ্ঞান ষটক যেখানে ভক্তি ষটকে প্রবেশ করছি এখানে আমরা, যেখানে ভগবত ভক্তি সম্বন্ধে ব্যাখ্যা করা হবে। তারপরে শেষ ছটা অধ্যায়কে বলা হচ্ছে জ্ঞান ষটক, জ্ঞান ষটক। তো প্রথম ছটা অধ্যায় আমরা দেখেছিলাম প্রভুপাদ বলছেন বিভিন্ন জায়গায়, যেমন এই সপ্তম অধ্যায়ের শুরুতে প্রভুপাদ বলছেন, প্রভুপাদ বলছেন যে ভগবত গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে, তা এখানে বর্ণনা করা হয়েছে, এই অধ্যায়ে বর্ণনা করা হবে। তারপর পরের প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন, দেখুন যে ভগবত গীতার প্রথম ছয়টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সে চিন্ময় স্তরে উন্নীত উত্তীর্ণ হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এটা গত অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এখন এই ছটা অধ্যায় সম্বন্ধে 13 নম্বর অধ্যায়ের 2 নম্বর তাৎপর্যে প্রভুপাদ বলছেন, আপনারা দেখুন অধ্যায় 13 শ্লোক 2 বা 1-2, প্রথম শ্লোক 1-2 বলা হচ্ছে একসাথে, 1 এবং 2, অধ্যায় 13 1 এবং 2 এখানে বলা হচ্ছে। শেষের দিকে দেখুন তাৎপর্যের 13 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোকের শেষের দিকে তাৎপর্যে ভগবদ গীতার প্রথম ছটি অধ্যায়ে দেহের জ্ঞাতা ও জীব এবং তার স্থিতি যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে তা বর্ণিত হয়েছে। দেহের জ্ঞাতা যে দেহ সম্বন্ধে জানে তার সম্বন্ধে, দেহের স্থিতি যার দ্বারা ভগবানকে জানতে পারে তা বর্ণনা হয়েছে, বলছে জীব তার স্থিতি এবং সেই জানার পন্থা। ভগবদ গীতার মধ্যবর্তী ছটি অধ্যায়ে পরমেশ্বর ভগবান এবং ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা ও পরমাত্মা সম্বন্ধে বর্ণিত হয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে এখানে। পরমেশ্বর ভগবান পরম, ভগবানের পরম পদ এবং তার নিত্য সেবক রূপে জীবের যে স্বাভাবিক রূপ তা এই অধ্যায়গুলোতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এটা হচ্ছে মধ্যবর্তী ছটি অধ্যায়ের বিষয়বস্তু। জীব হচ্ছে ভগবানের নিত্য দাস, ভগবান হচ্ছেন নিত্য প্রভু, জীবাত্মা পরমাত্মার মধ্যে সম্পর্ক এবং জীবের স্বাভাবিক স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা, এটি ভক্তি করা, এটি হচ্ছে এই অধ্যায়গুলির মূল বিষয়বস্তু। তারপর 18 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক দেখুন, শেষের অধ্যায়ের 1 নম্বর শ্লোকটা দেখুন, অষ্টাদশ অধ্যায়, সেখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন প্রথম ছটি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেয়া হয়েছে যোগিনাম অপি সর্বেশাম, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরে আমাকে চিন্তা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, যেটা আমরা গত অধ্যায়ে দেখেছিলাম। পরবর্তী ছটি অধ্যায়ে শুদ্ধ ভক্তি, তার ভক্তি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। কী কী বর্ণনা করা হয়েছে? মধ্যখানের ছটা অধ্যায়ে শুদ্ধ ভক্তি, তার প্রকৃতি এবং তার অনুশীলনের পন্থা বা অনুশীলনের বর্ণনা করা হচ্ছে ছটি অধ্যায়ে, এবং শেষ ছটি অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য, জড়া প্রকৃতির কার্যকলাপ, অপ্রাকৃত প্রকৃতি ও ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে। শেষ ছটি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। কেন এরকম প্রথম ছটা অধ্যায় কর্মশতক, শেষের ছটা অধ্যায়কে জ্ঞান শতক, মাঝের ছটা অধ্যায়কে কেন ভক্তি শতক বলা হচ্ছে? আচার্যরা বলছেন এটা একটা, যেমন আমরা স্যান্ডউইচ খাই, স্যান্ডউইচে কি থাকে? উপরে নিচে ব্রেড থাকে, মাঝখানে স্টাফিং বলা হয় সেখানে সবজি বা সে ধরনের ইয়ে থাকে। বা আরো উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন রাজা যখন যান, রাজার যখন তার বাহিনী যখন যায় শোভাযাত্রা যখন বেরোয়, রাজা কোথায় থাকেন? সবার আগে না সবার পেছনে? সবার মাঝখানে। সামনেও সৈন্য থাকে, শেষেও সৈন্য থাকে। বা এখানেও দেখবেন যখন প্রধানমন্ত্রী যখন যান, প্রধানমন্ত্রী যখন যান, আমরা গেছিলাম না ইয়েতে ঋষিকেশে, সেখানে মুখ্যমন্ত্রী গেছেন, সেই হরিদ্বার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সেখানে গেছেন সেদিন, সব রাস্তা বন্ধ, মনে হচ্ছে 15-20টা গাড়ি গেল। বলা হচ্ছে সামনে অনেকগুলো গাড়ি, পিছনে গেলে মাঝখানে হচ্ছেন সে মুখ্যমন্ত্রী, প্রোটেক্টেড, সুরক্ষিত। একইভাবে ভগবত ভক্তিকে রাজার ন্যায়, ভগবত সম্রাটের ন্যায় তাকে মাঝখানে রাখা হয়েছে। সামনে কর্মশতক, শেষে জ্ঞান শতক, মাঝখানে ভক্তি শতক। এখন মাঝের ছটা অধ্যায় সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, এই 18 নম্বর 1 নম্বর শ্লোকেই এটা ব্যাখ্যা করা হলো। তারপর 13 নম্বর 13 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে সেটা ব্যাখ্যা করা হলো, এই মধ্যবর্তী ছটা অধ্যায় সম্বন্ধে। এখানে ভগবত ভক্তি সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে। তারপর 8 অধ্যায় দেখুন, 8.28, 8 অধ্যায়ের 28 নম্বর শ্লোকটা দেখুন, সেখানে ব্যাখ্যা করা হচ্ছে শেষের তাৎপর্য, শেষের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফের অনুচ্ছেদে, ইদম বিদিত্বা, ইদম বিদিত্বা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবদ গীতার এই অধ্যায় ও 7 অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শুদ্ধ ভক্ত সঙ্গলাভ করে তার কাছ থেকে এর তত্ত্ব শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। 7 অধ্যায় থেকে শুরু করে 12 অধ্যায় পর্যন্ত ভগবদ গীতার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে। প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর ভগবানের দ্বারা সংরক্ষিত হয়েছে। যদি কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবদ গীতার বিশেষ করে মাঝখানের 6টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবন সমস্ত তপ, তপ, যজ্ঞ, দান, ধ্যান, মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়। কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই তিনি এই সব রকম কর্মেরই সুফল অর্জন করতে পারে। রূপত এখানেও মাঝের 6টা অধ্যায়ের মূল বিষয়বস্তু বর্ণনা করছেন। কি এখানে বর্ণনা করা হচ্ছে মাঝের 6টা অধ্যায়ে? তারপর 10 অধ্যায় দেখুন, 10 অধ্যায়ের 1 শ্লোক, দশম অধ্যায় বিভূতি যোগ 1 শ্লোক, সেখানে ব্যাখ্যা করছেন প্রভুপাদ যে প্রথম অনুচ্ছেদে তাৎপর্যের পূর্বে 7 অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তার কি তারা কিভাবে ক্রিয়া করে সেই কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন যাতে অর্জুনের হৃদয়ের দৃঢ় ভক্তির উদয় হয়। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। এই হচ্ছে 7 অধ্যায়ের বা 7 অধ্যায় এবং এই পরম ভক্তি শতকের বিষয়বস্তু। পরবর্তীতে আমরা জ্ঞান শতকটা দেখব। পরবর্তীতে প্রথম 10 অধ্যায়ের 1 শ্লোকে তার পর্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে। এই 7 অধ্যায় সম্বন্ধেও আমরা পড়লাম বিভিন্ন জায়গায়। নবম অধ্যায়ের 1 শ্লোকটা দেখুন, 9 অধ্যায় বের করুন, লাল রাজ্য গুজীয় যুগ, নবম অধ্যায়ের 1 শ্লোকে ব্যাখ্যা করছেন। সেদিকে ভগবদ্গীতার প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ, প্রথম অধ্যায় প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ। দ্বিতীয় তৃতীয় অধ্যায় হচ্ছে পারমার্থিক জ্ঞান, পারমার্থিক জ্ঞানকে বৈষ্য বলা হচ্ছে হয়েছে। সপ্তম অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত, এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে বৈষ্যতর বলা হচ্ছে। নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে তাই অধ্যায়টি হচ্ছে বৈষ্যতম, এটা হচ্ছে বৈষ্যতম। আরো সপ্তম অধ্যায় সম্বন্ধে, সপ্তম অধ্যায়ে বা দ্বাদশ অধ্যায় দেখুন, দ্বাদশ অধ্যায় বলা হচ্ছে ভক্তি যোগ। দ্বাদশ অধ্যায়ের প্রথম শব্দ দেখুন, এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের বুঝিয়েছেন যে জড়দেহটি জীবের স্বরূপ নয়, জীবের স্বরূপ হচ্ছে চিৎস্ফুলিঙ্গ, আর পরমতত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য। পরমতত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য আর জীবের স্বরূপ হচ্ছে চিৎস্ফুলিঙ্গ। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবকে ভগবানের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন যে সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের ধর্ম, এটা হচ্ছে জীবের ধর্ম। তারপর অষ্টম অধ্যায় বলা হয়েছে যে মৃত্যুর সময় তিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন, তিনি তৎক্ষণাৎ যিনি চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন। আর ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এই হচ্ছে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায়ের মূল বিষয়বস্তু। এখন সপ্তম অধ্যায়ে আসি আমরা, সপ্তম অধ্যায়ের শেষের দিকেও দেখুন, সপ্তম অধ্যায়ের শেষের শ্লোকে ৩০ নম্বর শ্লোকে আমরা পড়ি একসাথে, এটা দেখি চ্যাপ্টার সামারি, চ্যাপ্টারের এই অধ্যায় শিরোনাম দেওয়া হচ্ছে সপ্তম অধ্যায় ৩০ নম্বর শ্লোকে। এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনা শুরু হয়, এই পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরি হয়ে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে স্বরূপত কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই সমস্ত কিছু এই সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই অধ্যায়ে নানা বিষয় আলোচনা করা হয়েছে, আর্ত জিজ্ঞাসু অর্থাৎ কি ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম মৃত্যু জড়া ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা, এই সমস্ত কিছু এই সপ্তম অধ্যায়ের মূল বিষয়বস্তু। এই ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। শেষ লাইন দেখুন, সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস মানে কি, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, এটি হচ্ছে সুদৃঢ় বিশ্বাস, যেটা এই সপ্তম অধ্যায়েও বর্ণনা করা হচ্ছে। এখন এই সপ্তম অধ্যায়কে প্রথম তিনটা শ্লোকের মধ্যে দেখতে পাব ভগবান ব্যাখ্যা করবেন যে ভগবান কিভাবে জানা যায়। প্রথমত মদ্গতেন অন্তর আত্মনা, ষষ্ঠ অধ্যায় শেষের শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছিল মদ্গতেন অন্তর আত্মনা, ভগবান হচ্ছেন বা সেই সর্বশ্রেষ্ঠ যোগী তিনি যিনি ভগবানকে জেনে ভগবানের ভক্তি করেন। এখন এই অধ্যায় ব্যাখ্যা করবেন যে কিভাবে সেই মদ্গতেন অন্তর আত্মনা হওয়া যায়। তার জন্য ব্যাখ্যা করছেন প্রথমে ভগবানকে জানতে হবে, প্রথমে ভগবানকে জেনে তারপর তার প্রতি অনুগত হওয়া যায়। তো ভগবানকে জানা যায় কিভাবে, ভগবানের সম্বন্ধে শ্রবণের মাধ্যমে, সেটি প্রথম তিনটা শ্লোকে ব্যাখ্যা করছেন, এক দুই তিন। তারপর চার থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করছেন, ভগবান বলছেন তার স্বরূপ বলছেন, ভগবান তার ভগবত তত্ত্ব নিরূপণ করছেন চার থেকে বারো পর্যন্ত, ঈশ্বর তত্ত্ব। সেই ঈশ্বর তত্ত্বের মধ্যে ভগবানের শক্তি তত্ত্ব ব্যাখ্যা করছেন, প্রথমত শক্তির কথা, তার অন্তরঙ্গ বহিরঙ্গ শক্তি, পরা ও অপরা প্রকৃতি, তার প্রকৃতির কথা ব্যাখ্যা করছেন, অপরা প্রকৃতি পরা প্রকৃতির কথা চার থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত। অতঃপর ১৩ থেকে ১৪ পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে যে প্রকৃতির তিনটা গুণ, খ্রিস্টই হচ্ছেন এই প্রকৃতির গুণগুলিকে নিয়ন্ত্রণ করেন, তাই প্রকৃতির গুণের প্রতি আমাদের স্মরণাবুদ্ধ হওয়া উচিত। তারপর 15-19 পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে চার ধরনের ব্যক্তি যারা ভগবানের কাছে শরণাগত হয় এবং চার ধরনের ব্যক্তি যারা ভগবানের কাছে শরণাগত হয় না। তারপর 20-25 পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে যে দেবতাদের কাছে আত্মসমর্পণ, দেবতাদের সেবা করা, দেব উপাসনা করা এবং নির্বিশেষ বা এর সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে। এবং শেষের 26-30 পর্যন্ত পাঁচটা ব্যাখ্যা করা হচ্ছে কৃষ্ণকে জেনে, কৃষ্ণকে জানার মাধ্যমে জীব মুক্ত হতে পারে, আর না হলে সে বিভ্রান্ত হয়ে যায়, আর না হলে সে বিভ্রান্ত হয়ে যায়। এই হচ্ছে এই সপ্তম অধ্যায়ের মূল বিষয়বস্তু যে আমরা বিভ্রান্ত হয়ে যাবে, কৃষ্ণকে জানার মাধ্যমেই সে মুক্ত হতে পারে। প্রথম শ্লোক সপ্তম অধ্যায়ের এর অনুবাদটা করুন। আজকে আমরা একটু অন্যরকম স্টাইলে যাব, আমরা চিন্তা করছি আজকে প্রথম প্রথম অর্ধে অর্থাৎ বিরতির আগে আমরা পুরো অধ্যায় শেষ করে নেব, শুধুমাত্র লিঙ্কটা কি, লিঙ্কটা কি, সঙ্গতিটা কি, প্রত্যেকটা শ্লোকের মধ্যে কি সঙ্গতি দেওয়া যাচ্ছে আমরা 7:30 পর্যন্ত আমরা আলোচনা করব। তারপর 8 থেকে পরবর্তী দিয়ে আবার আমরা তাৎপর্য তখন আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। অনুবাদটা করুন। সপ্তম
অধ্যায়ে
আমাকে আসক্ত চিত্ত হয়ে এবং আমাকে মনোনিবেশ করে মৈয়াসক্ত মনহ পার্থ, সেটা বলছেন যে গত শ্লোকে বলেছিলেন, গত অধ্যায়ের শেষ শ্লোকে বলেছিলেন মদ্গতেন অন্তরাত্মনা। এখানে বলছেন কিভাবে মদ্গতেন অন্তরাত্মনা হয়ে যায়, একই কথা ওই ওই কথা রেস্ট টেনে বলছেন মৈয়া সক্তামনা, আমার প্রতি আসক্ত চিত্ত হতে হবে এবং যুগম যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ, আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংসারে মুক্ত হওয়া যায় তা জানতে পারবে সব। এখন আমি তোমাকে বলতে যাচ্ছি, এখন আমি তোমাকে এই বিষয়গুলি বলতে যাচ্ছি যে কিভাবে আমাতে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমার হওয়া যায় সেটা আমি বলতে যাচ্ছি, সেটা শ্রবণ তৎশ্রেণু হোক। এই বললেন প্রথম শ্লোকে। দ্বিতীয় শ্লোকে ব্যাখ্যা করছেন ভগবান যে আমি যে বিষয়গুলি বলবো, এখন আমি যে বিষয়গুলি এখন বলতে যাব বা এই অধ্যায়ে আমি যা কিছু বলবো তোমাকে, সেটা হচ্ছে গুষ্যতর এই বিজ্ঞান, সেটা তুমি শ্রবণ করে এর প্রশংসা করছেন। পড়ুন সেটা দ্বিতীয় শ্লোক, অনুবাদটা পড়ুন ভগবান। তার বক্তব্য, যা বক্তব্য দিবেন তিনি ভগবান, এখন তার প্রশংসা করছেন ভগবান নিজে। এই হচ্ছে আমি যে বিষয়টা বলবো এটা হচ্ছে এরকম, মানে বলি না অনেক সময় কিছু বলার আগে অনেক কথা বলছি, তারপরে এখন খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাকে মন দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি মন দিয়ে শুনুন, এটা কিন্তু আপনি অবহেলা করবেন না, এটা আপনি অবহেলা গ্রহণ করবেন না, গম্ভীরভাবে গ্রহণ করুন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, এটা জানলে এটা এটা আমার কথাটা শুনলে আর কোনো সমস্যা হবে না আপনার। আমরা বলি তো এরকম ভগবানও বলছেন, আমি এখন যে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান সম্বন্ধিত জ্ঞানের কথা বলবো, যা জানলে আর অন্য কিছু জানার বাকি থাকে না। ইয়াস্মিন বিজ্ঞাতে সর্বমেব বিজ্ঞাতম ভবতি, যাকে জানলে আর অন্য কিছু জানার বাকি থাকে না, তিনি হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান বা সেই পরম তত্ত্ব জ্ঞান, যাকে জানলে আর অন্য কিছু জানার বাকি থাকে না, অন্য কিছু জানার বাকি থাকে না। এখন বলতে পারে ঠিক আছে, যেমন গুরুদেব অন্তর্যামী, গুরুদেব অন্তর্যামী তো সব কিছু জানে, গুরুদেব সর্বজ্ঞ, কৃপা সিন্ধু সিন্ধু সুসর অন্য সর্বশাস্ত্র সর্বশাস্ত্র সর্বশেষ শাস্ত্র তিনি জানেন, সমস্ত কিছু জানেন তিনি সর্বজ্ঞ। এখন গুরুদেব জিজ্ঞেস করি, গুরুদেব নবদ্বীপ থেকে হাওড়াতে ট্রেনটা কখন যাবে আজকে একটু বলে দিন, নবদ্বীপ থেকে হাওড়া ট্রেনটা কখন যাবে, সময়সূচি কখন, সেটা বললে কি গুরুদেব বলবেন? তো গুরুদেব সর্বজ্ঞ মানে এমন না গুরুদেবকে আমি এটা জিজ্ঞেস করবো গুরুদেব এটা বলুন, এটা তার মানে কি, তাহলে কেন বলা হচ্ছে গুরুদেব সর্বজ্ঞ আর বলা হচ্ছে না গুরুদেব এটা জানেন না? এর মানে হচ্ছে এটাকে জ্ঞানই ধরা হচ্ছে, এটা জ্ঞান বিবেচনাই করা হচ্ছে না, জ্ঞান জ্ঞান গুরুদেব সেটা জানেন, গুরুদেব জ্ঞান জানেন, এটা হচ্ছে অজ্ঞান। এই জন্য গুরুদেব এটা এটা মাথা খামান না, এটা হচ্ছে অজ্ঞান, জানার প্রয়োজন নেই ট্রেন কখন যাবে বা এই হচ্ছে কি সেই হচ্ছে কি। যা জ্ঞান, প্রকৃত জ্ঞান হচ্ছে ভগবান সম্বন্ধিত জ্ঞান, সেই জ্ঞান ভগবান গুরুদেব জানেন, সেজন্য বলা যায় তাকে সর্বজ্ঞ, সেই জ্ঞান উপদেশ করবেন। একইভাবে ভগবানকে জানলে, সেই জ্ঞান লাভ করলে, ভগবান সম্বন্ধিত জ্ঞান লাভ করলে এই জগতের সমস্ত জ্ঞান জানা হয়ে যায়। তার মানে কি, প্রকৃত জ্ঞান যা আছে সেটা জানা হয়ে যায়, অজ্ঞান এই বিষয়ে কিছু বিষয়গুলো জানার প্রয়োজন নেই। বক্তব্য বিষয়ে প্রশংসা করছেন। তারপরে তিন নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন কি এখন, কিন্তু আমাতে তো এই যে জ্ঞানটা বলছি আমি, কৃষ্ণ বলছেন এই তোমাকে আমি খুব প্রিয় বা গুষ্য জ্ঞান দিচ্ছি তোমাকে, এখন খুব গুরুত্বপূর্ণ জ্ঞান বিজ্ঞান প্রদান করছি, যেটা জানলে আর অন্য কিছু জানার বাকি থাকবে না। কিন্তু শর্ত আছে, কি শর্ত, এই জ্ঞান কিভাবে লাভ করতে হয়, ভক্তি ছাড়া এই জ্ঞান লাভ করা যায় না, ভক্ত না হলে এই জ্ঞান লাভ করা যায় না, সেটাই তিনি তিন নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন। তিন নম্বর শ্লোক অনুবাদ বলুন। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত একজন সিদ্ধি লাভ করেন, আর সেই কদাচিত সিদ্ধদের মধ্যে একজন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদপি সিদ্ধয়ে, চৈতন্য চরিতামৃত ভাগবতে বলা হচ্ছে সেটা, মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণা কোটিশ কপি মহা নারায়ণ কবি মহা মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণা যতামপি সিদ্ধানাম কোটিশ কপি মহামুনেহে। অনেক অনেক চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সেই এই শ্লোকটা কোট করছেন, আবার তিনি সেখানে ব্যাখ্যা করছেন যে কত কত জীব প্রজাতি আছে, 84 লক্ষ জলজাহানব লক্ষ্মিনী লক্ষ্মিনী, তারপরে স্থাবরা স্থাবরা লক্ষ বিভূতি 20 লক্ষ হচ্ছে স্থাবর, তারপরে কি আছে জলজাহানব লক্ষ্মিনী স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সম্প্রদায় 11 লক্ষ হচ্ছে কৃমি 30 লক্ষ পক্ষী নাম 10 লক্ষ না পক্ষী নাম 10 লক্ষ না পাখিরা হচ্ছে 10 লক্ষ, তারপরে 30 লক্ষানি পশবহ 4 লক্ষানি মানব, এই হচ্ছে তার মধ্যে মানুষ কতজন আছে 4 লক্ষ, সব থেকে কম মানুষ 4 লক্ষ আছে। সেই মানুষের মধ্যে বলা হচ্ছে আবার দু ধরনের ভাগ করছেন, বেদনিষ্ঠ আর বেদের প্রতি শ্রদ্ধাহীন, বা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বৈধ অবৈধ, বৈধ মানুষ অবৈধ মানুষ, মানে কি বৈধ মানে যে বেদকে মানে, অবৈধ মানে বেদকে মানে না। বা আরো অন্যরকম বলতে গেলে গীতায় বলা হচ্ছে দৌভূত স্বর্গ লোকে অস্মিন দৈব আসুর এ বচন বিষ্ণুভক্ত স্মৃত দৈব আসুরস্ত বিপর্যয়, দু ধরনের আছেন দেবতা আর মানুষ, দেবতা আর মানুষ, তার মধ্যে দেবতারা হচ্ছেন ভগবানকে মানে, যারা মানেন না তারা হচ্ছেন অসুর, এই হচ্ছে দু ধরনের মানুষ, বেদনিষ্ঠ আর বেদের প্রতি নিষ্ঠাহীন। তো সেই বেদনিষ্ঠদের মধ্যে তো বেদনিষ্ঠাহীন অনেকে আছেন, যেমন দেখলাম হ্যাঁ অসুরটা বেদ মানে, এই জন্য ওই যে দেখলাম আমরা অধর্ম ধর্ম দুটো দেখলাম আমরা, কেউ আছে অধর্ম কেউ আছে ধর্ম, তো কোনো কোনো অসুর অধর্ম করছে, তারা বেদ না মেনে তারা অধর্ম করছে, তারা নৈতিক না তার অনৈতিক, তার উপরে আছে নাস্তিক তার উপরে আস্তিক, তিনটা স্তর দেখেছিলাম, এটা বেদ মানে না, তার উপরে কিছু কিছু অদূর অসুর আছে তারা বেদ মানে, রাবণ সে বেদজ্ঞ ছিল পণ্ডিত ছিল, তিনি বেদ মানে কিন্তু তারপরে তারা অধর্ম করে, ভগবানকে মানে না, ভগবানকে মানে না, তো তারা এইভাবে তারা তারাও বেদনিষ্ঠ, বেদের প্রতি কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডের প্রতি তাদের নিষ্ঠা আছে, কিন্তু তারাও এগুলোর প্রতি আসক্ত হয়ে বসে থাকে। তারা সেরকম মনে করে কোটি কোটি ব্যক্তিদের মধ্যে কদাচিৎ কোনো ব্যক্তি তারা জ্ঞানের প্রতি আসক্ত হয় বা জ্ঞান লাভ করার চেষ্টা করে, ভগবানকে জানার চেষ্টা করে, জিজ্ঞাসা করে, আর সেরকম কোটি কোটি ব্যক্তির মধ্যে যারা ভগবানকে জানার চেষ্টা করে তার মধ্যে কোটি কোটি ব্যক্তির মধ্যে কদাচিৎ কোনো ব্যক্তি তত্ত্বত আত্মজ্ঞান সে লাভ করতে পারে, আর আত্মজ্ঞান লাভ করার ফলে সে মনে করে নিজেকে মুক্ত বলে মনে করে, মুক্ত বলে মনে করে। কোটি কোটি মুক্ত এই এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে শ্রেষ্ঠ এক কৃষ্ণ মুক্ত। তো তারা নিজেকে মুক্ত বলে মনে করে, তারা আসলে মুক্ত না, নিজেকে জাস্ট মুক্ত বলে মনে করে, মুক্ত বলে মনে করে তার নিজেকে বিমুক্ত। আর ইয়েন্দারো বিন্দ্রক্ষ বিমুক্ত মানিরাহা, নিজেকে বিমুক্ত বলে মনে করে কিন্তু আসলে মুক্ত না তারা। তো তারপর সেরকম সেরকম কোটি কোটি মুক্তের মধ্যে একজন কদাচিত ভক্ত হতে পারে, বা সেরকম অনেক ভক্ত হওয়ার চেষ্টা করে। আর তাদের মধ্যে দেখতে পারি আমরা অনেকে বিভিন্ন মত পথের দ্বারা বিভ্রান্ত। প্রভুপাদ বলছেন প্রায়ণ অল্প সৌসভ্য কলাভ অস্মিন যুগে জনা, তারা হচ্ছে মন্দ সুমন্দ মত মন্দভাগ্য কি উপদ্রুত। মন্দভাগ্য মানে কি? প্রভুপাদ বলছে তাৎপর্য যে অনেকে মন্দভাগ্য মানে হচ্ছে তারা অনেকে ভারতবর্ষে তারা ভক্ত হওয়ার কিছুটা ইচ্ছা করলেও অনেকে কিন্তু ভক্ত হতে চায়, ভক্তি করতে চায়, কিন্তু কি হয় তাদের বিভিন্ন কুলগুরু জাত গোস্বামী বিভিন্ন মত সম্প্রদায়ের সাথে তারা বিভ্রান্ত হয়ে যায়। সঠিক পথে আসা এটা সহজ কথা না, অনেক ভাগ্যের ফলে তখন তারা সঠিক পরম্পরার সাথে যুক্ত হতে পারে, সঠিক পরম্পরায় যুক্ত হতে পারে। আর সেটাও সঠিক পরম্পরার সাথে যুক্ত হওয়ার পরেও অনেকে যুক্ত হচ্ছে না, অনেকে যুক্ত হচ্ছে, তারপরে কি সেটা তারাও সেটা গ্রহণ করতে পারে, তারা আবার চলে যায় ফিরে যায়। যুক্ত হওয়ার পরে সেখানে ভগবদ্ভক্তি গ্রহণ করে এটা অনেক দুর্লভ, অনেক কঠিন। এই জন্য যারা এখানে বসে আছেন ভগবত ভক্তি করতে এসছেন অনেক অনেক দুর্লভ আছে, মানে বাছাই বাছাই করে একদম বেছে 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 অল্প কয়েকজন, অল্প কয়েকজন। তো সেটাই সেটাই তিনি এখানে বলছেন, সেরকম ভক্ত না হলে কেউ এটা জানতে পারে না। তারপর তিন নম্বর শ্লোকে বললেন, এখন চার নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন সেই জ্ঞান, অর্থাৎ সে ভক্ত হলে তখন সে জ্ঞান লাভ করতে পারে, আমাকে জানতে পারে। আমার জ্ঞানটা কি? ভগবানের তত্ত্ব, ভগবত তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব কি, সেটা তিনি চার নম্বর শ্লোক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করছেন। ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব মানে আমরা কি কি বুঝেছিলাম? সম্বন্ধ জ্ঞান মানে কি? ভগবান, জীব আর প্রকৃতি। তো ভগবান তার প্রকৃতি সম্বন্ধে বলছে, প্রকৃতির তার শক্তি, দুটা শক্তি আছে তার, অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি, বা অন্তরঙ্গা এবং বহিরঙ্গা। অপরা মানে হচ্ছে বহিরঙ্গা, পরা মানে হচ্ছে অন্তরঙ্গা, সেটাই তিনি চার পাঁচ লোকে বলছেন। চার নম্বর শ্লোকটা বলুন, এই আট প্রকারে আমার ভিন্ন জোড়া প্রকৃতি বিভক্ত, আটটা প্রকারে তারা ভিন্ন জোড়া প্রকৃতি বিভক্ত। প্রকৃতির অষ্টধা, তো তাই আট প্রকারের মধ্যে পাঁচটা হচ্ছে স্থূল উপাদান, তিনটা হচ্ছে সূক্ষ্ম উপাদান, তার মধ্যে এখানে ব্যাখ্যা করছে আটটা। ভগবানের অপরাশক্তি, অপরাশক্তি হচ্ছে নিকৃষ্ট শক্তি, মায়া, বহিরঙ্গ শক্তি। তো অপরাশক্তি বলার পর এখন তিনি তার উৎকৃষ্ট শক্তি সম্বন্ধে, পরাশক্তি সম্বন্ধে বলছেন পাঁচ নম্বর শ্লোকে। এটা হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি, চার নম্বর শ্লোকে বললেন, তার থেকে উৎকৃষ্ট শক্তি হচ্ছে পাঁচ নম্বর শ্লোকে বলছেন জীব শক্তি। সেটা দেখুন, কোথায় সেটা? চার নম্বর শ্লোক তাৎপর্য, আচ্ছা হ্যাঁ, কারণ এই যে ব্রহ্ম পরমাত্মা ভগবান যেটা আছে, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি, ভগবান উপলব্ধি, তো চিন্ময় জগতে অর্থাৎ ভগবত ধামে সেটা হচ্ছে তারা সরাসরি ভগবানকে দর্শন করতে পারে, ভগবানকে দর্শন করতে পারে। সেখানে পরমাত্মা রূপের যে অভিব্যক্তি, এই যে পরমাত্মা রূপে, সেটার সেখানে প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই। এই জনজগতে ভগবান আমাদের সাথে পরমাত্মা রূপে আছেন, চিন্ময় জগতে আছেন, কিন্তু চিন্ময় জগতে বলা হচ্ছে ভগবান এবং জীবের জীবের মধ্যে তার এতটা একত্ব আছে, সেখানে ভগবান আলাদাভাবে পরমাত্মা রূপে তার এই যে কর্মগুলিকে কর্মের সাক্ষী রূপে থাকা সেটার প্রয়োজন নেই, উপদ্রষ্টা অনুমন্তা সেরকম কর্ম নেই চিন্ময়জগতে, নিত্য ভগবানের সেবা করছে। ঠিক যেরকম সচ্চিদানন্দ দেহ, ভগবান সচ্চিদানন্দ দেহ, সেখানে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নেই, আত্মাই সচ্চিদানন্দ দেহ লাভ করে মানে একই, এইভাবে সেখানে দেহ আত্মা পরমাত্মার মধ্যে সেখানে তেরকম কোনো পার্থক্য নেই। এটাই হচ্ছে সেই, সেখানে আমরা পরবর্তীতে আবার আসছি, আমরা ফ্লোটা দেখে নিই। তো এখন পাঁচ নম্বর শ্লোকে এটা বললেন যে পরা প্রকৃতি, পরা প্রকৃতি হচ্ছে এরকম। পরা প্রকৃতি বলার পর, এই দুটা প্রকৃতি বলার পর, পরা এবং অপরা, অপরা প্রকৃতির কথা বলার পর, এখন ভগবান বলছেন যে এদের পেছনে আমি হচ্ছি কারণ, আমি হচ্ছি মূল কারণ এদের পেছনে, সব কিছুর পেছনে। ছয় এবং সাত নম্বর শ্লোকে এটা বলছেন, ছয় নম্বর সাত নম্বর অনুবাদটা পড়ুন।
আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে, অতএব আমি সমস্ত জগৎশক্তি ও প্রলয়ের মূল কারণ।
সাত নম্বরটা করো,
এই ভূমিকা বা অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, সূত্রে যেমন মনুষ্য দাদা থাকে তেমনি সমস্ত বিষয়ে আমাকে প্রত্যক্ষ হওয়ার অবস্থা।
তো এটাই ব্যাখ্যা করছেন ভগবান ছয় সাথে, যে এই দুটা প্রকৃতি বলার পর ভগবান এখন বলছেন এরা প্রকৃতি ঠিক আছে আমার শক্তি, কিন্তু এদের পেছনে আমি হচ্ছে মূল কারণ। এই যে দুটা কথা আমরা পেলাম, চার নাম্বার পাঁচ নাম্বার শক্তি আমরা প্রকৃতির কথা পেলাম, পরা এবং অপরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি নিকৃষ্ট শক্তি, তারপর সাত ছয় এবং সাত নম্বর শ্লোকে পেলাম ভগবানই হচ্ছেন সব কিছুর কারণ। তো আমরা দশম মূল শিক্ষা দেখেছিলাম, দশম মূল শিক্ষা কোন শিক্ষা ছিল আমরা সেটা আবার রিভাইজ করি। আমনায় প্রাহ তত্ত্বম হরিমিহ পরমম, সেটা উচ্চারণ করি, আমনায় প্রাহ তত্ত্বম হরিমিহ পরমম সর্বশক্তিম রসাব্ধিম, সর্বশক্তিম রসাব্ধিম তদ্ভিন্নাম সাংশ্চ জীবান প্রকৃতি কবলিতান তদ্বিমুক্তাংশ ভাবাত ভেদা ভেদ প্রকাশ সকলমপি হরেহ সাধনম শুদ্ধ ভক্তিম সাধ্যম তৎ বৃত্তি বেত্যম উপদিশতি জনান গৌরচন্দ্র স্বয়ং সহ। প্রথম কি আমনায় প্রাহ তত্ত্বম, বেদই হচ্ছে বা আমনায় শাস্ত্রই হচ্ছে মূল প্রমাণ, প্রথম তত্ত্ব। তৃতীয়টা কি হরিমিহ পরমম, তত্ত্বম হরিমিহ পরম, হরি হচ্ছেন পরম তত্ত্ব, হরি হচ্ছেন পরম তত্ত্ব। তো সেটাই হচ্ছে আমরা পেলে এখান থেকে দেখতে পাচ্ছি কি আবার ভগবান বলছে আমি হচ্ছি পরম তত্ত্ব, আমি হচ্ছি পরম তত্ত্ব এদের পিছনে মূল কারণ। তারপর তারপরটা কি সর্বশক্তিম, সেই ভগবান হচ্ছেন সমস্ত শক্তির আধার। রসাবধিম, তিনি হচ্ছেন সমস্ত অখিল রসামৃত মূর্তি, অখিল রসামৃত সিন্ধু সমুদ্র। পাঁচ নম্বরটা কি পেলাম তদ্ভিন্নাম সাংশ্চ জীবন, জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ ভগবানের নিত্য অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ। জীবান প্রকৃতি কবলিত, সেই জীব বদ্ধ অবস্থায় প্রকৃতির দ্বারা কবলিত থাকে, প্রকৃতির অধীনে থাকে। আর তদ বিমুক্তাংশ ভাবা, সে মুক্ত অবস্থায় প্রকৃতির কবল থেকে মুক্ত থাকে। সাত নম্বরটা পেলাম। আট নম্বর কি ভেদা ভেদ প্রকাশ সকলম বিহারে, এই জগৎ এবং জীব এবং ভগবানের মধ্যে সম্বন্ধ হচ্ছে এক এবং অভিন্ন, ভেদ অভেদ, এটা হচ্ছে অচিন্ত ভেদা ভেদভাব, ভেদ অভেদ অচিন্ত ভেদ। আট নম্বরে পেলাম। তারপর ন নম্বর হচ্ছে সাধনম শুদ্ধ ভক্তিম, শুদ্ধ ভক্তি হচ্ছে আমাদের একমাত্র সাধন। আর দশ নম্বর হচ্ছে সাধ্যম তৎ পৃথিবী ব্যক্তি উপদিশতি, প্রয়োজন কি যে আমাদের জীবনের একমাত্র প্রয়োজন হচ্ছে সাধ্য কৃষ্ণ প্রেম লাভ করা। এই হচ্ছে দশটা তত্ত্ব। এই দশটা তত্ত্বের মধ্যে দেখুন দুটো তত্ত্ব এখানে পাচ্ছি, চার এবং পাঁচ নম্বরে পেলাম আমরা তদ বিভিন্ন নাম ভগবানের সেই শক্তির কথা বলছেন, শক্তির কথা বলছেন ভগবান। চার নম্বর শ্লোকে শক্তির কথা বলছেন সর্বশক্তিম, পাঁচ নম্বর শ্লোকে তার জীবের কথা বলছেন, জীব হচ্ছে আমার অভিন্নাংশ বিভিন্নাংশ অংশ। তারপর ছয় এবং সাত নম্বর শ্লোকে ভগবান ব্যাখ্যা করছেন যে আমি হচ্ছি পরতত্ত্ব, আমনায় প্রাহ তত্ত্ব হরিমিহ পরম, আমি হচ্ছি পরতত্ত্ব। ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকটাই ওখানে কোট করছেন, দশমূল শিক্ষার এই ওটাই প্রমাণ করার জন্য এই গ্রুপ থেকে করছেন। এখন এটা বলার পর এটা বললেন, ভগবান বললেন যে আমি হচ্ছি পরম তত্ত্ব, কীভাবে আমি পরম তত্ত্ব, কীভাবে আমি এই জগতের স্থিতির হেতু, এই জগতে অবস্থান করছে, অস্তিত্বতে আছে, জগতের অস্তিত্বের মূল কারণ, পেছনের হেতু বা কারণটা হচ্ছে আমি, এটা কীভাবে সেটা এখন পাঁচটা শ্লোকে বলবেন ভগবান। আট নয় দশ এগারো বারো পাঁচটা শ্লোকে ব্যাখ্যা করবেন ভগবান। আট নম্বরটা করুন, আমি হচ্ছি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, বেদের প্রণব, এটা এগুলো হচ্ছে আমি। ন নম্বর শ্লোকে বলুন, দশ নম্বর, পরবর্তী অনুবাদ এগারো,
আমি ভগবানের
সেটাই ছয় সাত লোকে ভগবান বললেন আমি হচ্ছি পরম তত্ত্ব, জগতের সমস্ত কিছুর হেতু কারণ। এখন আট থেকে বারো পর্যন্ত বললেন যে কিভাবে আমি হেতু, কিভাবে আমি জগতের সমস্ত কিছুর কারণ, তা তিনি আট থেকে বারো নম্বর শ্লোকে ব্যাখ্যা করলেন, সব কিছুর মূলে আমি হচ্ছি একমাত্র কারণ। এখন অর্জুন প্রশ্ন করছেন, হে কৃষ্ণ আপনি বললেন আপনি হচ্ছে সমস্ত কিছুর কারণ, তাহলে আপনাকে এরকম পরমেশ্বর ভগবান আপনাকে সেরকম কেন লোকেরা জানতে পারে না, আপনি যে জগতের কারণ জানার কথা। যেমন বলতে পারি আমরা মনে করুন এই ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের ইনচার্জ কে, অমুক প্রভু এই ডিপার্টমেন্টের ইনচার্জ, উনি হচ্ছে এই ডিপার্টমেন্টে বিভিন্ন কাজ হচ্ছে, বিভিন্ন সেবা হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, এই সব কিছুর মূল কারণ কে, সেই ইনচার্জ সবাই জানে, তাকে দেখে সবাই জানে, চেনে তাকে, তিনি হচ্ছে কারণ জানে সবাই। আপনি যে সমস্ত কিছুর কারণ, জগতের কারণটা কেন জানতে পারেন না, কেন কারণটা কি, আপনি যে কারণ এটা না জানার কারণ কি, তো সেটাই জিজ্ঞেস করছেন অর্জুন। তো এর উত্তরে কৃষ্ণ তেরো চোদ্দ পনেরো বাকি তিনটা শ্লোক বলছেন, তেরো চোদ্দ পনেরো, তেরোটা পড়ুন, তেরো নম্বর শ্লোক বলছেন গুণের প্রভাব, কেন জানতে পারে না আমাকে, যদিও আমি কারণ কিন্তু আমাকে, আমি যদিও আমি কারণ কিন্তু গুণের প্রভাবের ফলে তারা আমাকে জানতে পারে না, গুণের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। চোদ্দ নম্বর শ্লোকে বলছেন আবার, তো তেরো নম্বর শ্লোকে বলছেন গুণের প্রভাবে তারা আমাকে জানতে পারে না, আবার চোদ্দ নম্বর শ্লোকে হচ্ছে কেন গুণের প্রভাবে জানতে পারে না, যে কারণ এই যে গুণ বা এই যে মায়া, মায়ার গুণ, এটাকে অতিক্রম করা সহজ না, কেন সহজ না, কারণ এটি আমারই শক্তি, যা কিছু ভগবান থেকে আসবে এটা তো শক্তিশালী, ঠিক না, যা কিছু ভগবান থেকে আসবে এটা শক্তিশালী, যেমন জয় বিজয়, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রূপে এসছেন অসুর রূপে, সাধারণ কোনো জীব অসুর রূপে এলে সে যতটা ভয়ঙ্কর হতে পারে, ভগবানের পার্ষদ অসুর রূপে এসছেন সে কতটা ভয়ঙ্কর হবে, হিরণ্যকশিপুর মতো সেরকম অসুর আর কখনো, শক্তিশালী অসুর আর কখনো কেউ দেখেনি, বলা হচ্ছে এরকম বলা হচ্ছে দেবতারা এসে হিরণ্যকশিপুর রান্না করে সবজি কাটতেন, এরকম কোথাও বলা হচ্ছে, তারা এসে প্রতিদিন, হিরণ্যকশিপু এরকম ছিল যে সে যদি চাইতো না, এখন গরম কাটছে, এখন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে, বৃষ্টি চলে আসে, বৃষ্টি চলে আসে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি চলে যাবে, রোদ চলে আসবে, রোদ চলে যাবে, হিরণ্যকশিপু সেরকম গিয়েছিল। এরকম ভগবানের ভক্ত মানে যা কিছু করবেন, ভগবান যা কিছু করবেন বেস্ট, সর্বশ্রেষ্ঠ, ভগবানের ভক্তরাও যা হবে সর্বশ্রেষ্ঠ, তাই এই বলছে যেহেতু আমার মায়া, তাই আমার মায়াটা সর্বশ্রেষ্ঠা, তাই তাকে অতিক্রম করা সহজ না, তাকে অতিক্রম করা সহজ কথা না, দৈবী আমার এই অলৌকিকী মায়া, গুণময়ী মম মায়া দূরত্ব দূরত্ব, কিন্তু তাহলে কিভাবে অতিক্রম করতে পারি আমি সেটা থেকে, একমাত্র উপায় হচ্ছে আমাকে জানার মাধ্যমে, বা আমাকে যারা প্রপত্তি করেন, আমাদের শরণাগত যারা হন তারাই আমাকে জানতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। শুনে প্রভুপাদ একবার মর্নিং ওয়াকে গিয়েছিলেন প্রাতঃ ভ্রমণে সমুদ্রের পারে, তার সাথে কোনো জায়গায় হাঁটছেন তারা সমুদ্রের তীর দিয়ে, আর ভক্তরা ছিলেন তার সাথে, ব্রহ্মানন্দ প্রভু ছিলেন, ব্রহ্মানন্দ প্রভু বিশাল দেহ ছিল তার। ব্রহ্মানন্দ প্রভু বলা হচ্ছে আগে তিনি রেসলার বা এরকম ফুটবল খেলতেন, তিনি গোলকিপার ছিলেন, সেরকম খুব বডি বিল্ডিং করতেন, হেভি স্থূলকায় দেহ ছিল, স্থূলকায় মানে তার খুব বডি বিল্ডারদের মতো খুব ইয়ে ছিল, ভালো তার দেহ ছিল, শরীর অতিকায় দেহ ছিল। তো হঠাৎ দেখলেন একটা কাঁকড়া, কাঁকড়া যাচ্ছে সেখান থেকে চরের উপর দিয়ে, বালির উপর দিয়ে। প্রভুপাদ ব্রহ্মানন্দ প্রভুকে বললেন কাঁকড়াটাকে ধরো। তো ব্রহ্মানন্দ প্রভু আগে এরকম তার বডি বিল্ডিং ছিল, এরকম ছিল, তো অনেকদিন ধরে এরকম কিছু করেননি। গুরুদেব প্রভুপাদ বলছেন কাঁকড়া ধরো, বলছেন ইয়েস প্রভুপাদ, একদম ঝাঁপ দিলেন, লাফ দিলেন কাঁকড়াকে ধরার জন্য। কিন্তু কাঁকড়া বেচারা কোনো লোকই হাত বলে বেরিয়ে গেল, ফাঁক দিয়ে বেরিয়ে ধরতে পারলেন, তারপর আবার চেষ্টা করে ধরতে পারলেন, তারপর এরকম কাঁকড়াটা জলের মধ্যে ঢুকে গেল, প্রবেশ করল। ভক্তরা তখন প্রভুপাদ হাসতে শুরু করলেন, ব্রহ্মানন্দ প্রভুকে দেখে ভক্তরাও হাসতে শুরু করলেন। ব্রহ্মানন্দ প্রভু একটু আমি ধরতে পারলাম, প্রভুপাদ কি ধরতে পারলে না, তো না প্রভুপাদ কেন ধরতে পারলে না, কারণ প্রভুপাদ সে কাঁকড়াটা জলে চলে সমুদ্রে জলে চলে গেছে। প্রভুপাদ বললেন দেখো তুমি কত বিশাল, তুমি কত শক্তিশালী, তুমি কত শক্তিশালী, আর কাঁকড়াটা কত ছোট, কাঁকড়াটা কত শক্তিহীন দুর্বল, কিন্তু কেন তুমি কাঁকড়াকে ধরতে পারলে না, কারণ সে কাঁকড়া করলো কি, বিশাল সমুদ্রের আশ্রয় গ্রহণ করেছে, বিশাল সমুদ্রের আশ্রয় গ্রহণ করেছে, তাই তুমি কিছুই করতে পারো নি। একইভাবে আমরা হচ্ছি খুব দুর্বল, আমরা হচ্ছে ছোট জীব, আমাদের ক্ষমতা কম, আর মায়া হচ্ছে শক্তিশালী, মোহমায়া দূরত্বয়া, কিন্তু আমরা যদি বিশাল কৃষ্ণের আশ্রয় গ্রহণ করি তাহলে মায়া আমাদের কিছু করতে পারবে না, মায়া আমাদের কিছু করতে পারবে না। এইভাবে মোহমায়া দূরত্ব সে কথা বললেন। এই 13 নম্বর শ্লোকে এই কথাই বা 15 নম্বর শ্লোকে এই কথাই ব্যাখ্যা করছেন যে কেন লোকেরা ভগবানকে জানতে পারে না, চার ধরনের লোক আছেন যারা ভগবানকে জানতে পারে না, যদি তাই হয় তাহলে কেন সকলে তোমার পূজনা করেন না, সেটাই এখন 15 নম্বর শ্লোকে ব্যাখ্যা করুন। চার ধরনের ব্যক্তি আছেন যারা কখনো আমার শরণাগত হয় না বা আমাকে জানতে পারে না, কারা সেই চার ধরনের ব্যক্তিরা, মূলক নরাধ মায়ার দ্বারা উপরিত জ্ঞান হয়েছে এবং আসলিক ভাব করুন, তারা আমাকে জানতে পারে না বা আমার ভক্তি করে না, সব তারা আমরা আলোচনা করে করে বুঝতে যে এখন এটা বললাম, বলার পরে এখন কৃষ্ণ বলছেন তাহলে কারা ভোজনা করে আপনার বা কারা আমার ভোজনা করে, কৃষ্ণ বলছেন চার ধরনের সুকৃতিকারী, চার ধরনের দুষ্কৃতিকারীরা যারা আমার ভোজনা করে না, আগের বলার পরে এখন চার ধরনের সুকৃতিকারী যারা আমার ভোজনা করে সেটা বলছেন। 16 নম্বর শ্লোক এটা করুন, চার ধরনের ব্যক্তি আছেন যারা আমার ভোজনা করেন, ভোজনা করেন এদের কথা বললেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, প্রথম তিনটে শ্লোকে দেখলাম ভগবান ব্যাখ্যা করেছেন অর্জুনের কাছে যে হে অর্জুন কিভাবে মজ্ঞতের অন্তরাত্মা হওয়া যায়, আমার ভক্ত হওয়া যায় সেটা শ্রবণ করে আমার কাছে এই ব্যাখ্যা করতে যাচ্ছি, আমাকে কিভাবে আসক্ত হওয়া যায় সেটাই ব্যাখ্যা করছি। আমি এখন তোমাকে বিজ্ঞান সম্বন্ধিত সেই জ্ঞানের কথা হলো যার মাধ্যমে আমার প্রতি আসক্ত হওয়া যায় যায়, এবং যা জানলে অন্য কিছু জানার কিন্তু প্রয়োজন থাকে না, 2 নম্বরে বললেন। তারপরে 3 নম্বর শ্লোক সেটা ব্যাখ্যা করলেন যে কীভাবে আমাকে জানা যায়। তারপরে 4 থেকে 12 পর্যন্ত ভগবান ব্যাখ্যা করতে লাগলেন যে আমার তত্ত্ব সেই জ্ঞানটা, সেই বিজ্ঞানের কথা বলেছিলেন না 2 নম্বর শ্লোকে, বিজ্ঞানটা বললেন 4 থেকে 12 যে আমি কে বা আমার তত্ত্বটা কীরকম, ঈশ্বর তত্ত্ব। তো ঈশ্বর তত্ত্ব ভগবানের তত্ত্ব বলার জন্য প্রথমে 3, 4 এবং 5 4 আবার 5 নম্বর শ্লোকে তিনি প্রথমে অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতির কথা বললেন, তার শক্তির কথা বললেন যে এই জড়জগৎ হচ্ছে বা মায়া হচ্ছে আমার অপরা প্রকৃতি, এবং 6 নম্বর শ্লোকে বললেন আমার পরা প্রকৃতি হচ্ছে জীব উৎকৃষ্ট শক্তি, নিকৃষ্ট এবং উৎকৃষ্ট শক্তি আছে, নিকৃষ্ট এবং উৎকৃষ্ট জীব হচ্ছে উৎকৃষ্ট শক্তি। তারপর চার পাঁচ বলার পরে ছয় থেকে সাত বললেন, কিন্তু এদের পেছনে হচ্ছে আমি হচ্ছি মূল কারণ, এরা আমার শক্তি, কিন্তু এদের পেছনে আমি হচ্ছে মূল কারণ, আমি হচ্ছে পরম তত্ত্ব, সেটা ছয় এবং সাত মাত্র অপরাধের নামে। তো এখন কিভাবে তিনি পরম কারণ মূল কারণ সেটা তিনি আট থেকে বারো পর্যন্ত বললেন, আমি হচ্ছে জলের রস প্রভাব হচ্ছে সূর্য, এই কথাগুলো তিনি আট থেকে বারো পর্যন্ত ব্যাখ্যা করেন। এখন তারপরে অর্জুন প্রশ্ন করছেন যে আপনি যদি পরম কারণ হন তাহলে কেন লোকেরা আপনাকে জানে না, তারা কেন আপনাকে জানতে পারে না, সেটা তিনি তেরো চোদ্দ পনেরো এই তিনটা শব্দ ব্যাখ্যা করলেন। যে কারণ তারা গুণের দ্বারা প্রভাবিত, তারা আমাকে জানতে পারে না, এবং আমার মায়া, মায়াটা হচ্ছে দূরতিক্রমণীয়, তাই তারা আমাকে জানতে পারে না। কীভাবে জানতে পারবে, যদি আমার প্রপত্তি করে আমার কি করে তাহলে তারা জানতে পারে। তো কেন আপনার ভক্তি, আপনার ভক্তি যদি এত সহজ হয়, আপনার ভক্তি করলে যদি মুক্তি পেতে পারে, তাহলে কেন আপনার ভক্তি করে না, সেটা তিনি পনেরো নম্বর শ্লোকে বলছেন। চার ধরনের ব্যক্তি যারা কখনো আমার ভক্তি করে না, এখন ষোলো নম্বর ভক্তি শ্লোকে বলছেন চার ধরনের ব্যক্তি আছে যারা আমার ভক্তি করে, চার ধরনের ব্যক্তি তাদের কথায় ষোলো নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন। এটা বললেন চার ধরনের ব্যক্তি, তো এদের মধ্যে কে শ্রেষ্ঠ, চার ধরনের মধ্যে কে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ভক্তকে সেটা তিনি সতেরো নম্বর শ্লোকে বলছেন যে জ্ঞানে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ। পরম অনুবাদটা তো এদের মধ্যে সে একনিষ্ঠ জ্ঞানী হচ্ছেন শ্রেষ্ঠ, সেটা সতেরো নম্বর শ্লোকে বললেন। তো এখন অর্জুন বলছেন তাহলে কি বাকি তিন প্রকারের তারা কি আপনার সংসারে বদ্ধ হয়ে থাকেন, তারা কি আপনার কাছে আসতে পারেন না? আপনি বলছেন তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, তারা তিনি আপনার অত্যন্ত প্রিয়, ঠিক আছে, বাকি তিন তিন ধরনের ব্যক্তিদের কথা কি, ভক্তদের কি কথা? অর্জুন কৃষ্ণ বলছেন না, সেরকম না, তারাও নিশ্চয়ই আমাকে লাভ করেন। কিভাবে সেটা আঠারো নম্বর শ্লোকে বলছেন, পুরো অনুবাদটা সকলেই হচ্ছে মহাত্মা, অর্থ অর্থার্থী জিজ্ঞাসা সকলেই মহাত্মা, কিন্তু এদের মধ্যে তত্ত্বজ্ঞানী ব্যক্তি যিনি আমাকে জানেন এবং তত্ত্বজ্ঞান অধিষ্ঠিত, তিনি হচ্ছেন আমার আত্মস্বরূপ এবং তিনি সর্বোত্তম গতি লাভ করেন। আমরাও দেখতে পাই আমাদের যখন প্রচার করতে যাই, বিভিন্ন ব্যক্তি ভক্তিতে আসেন বিভিন্নভাবে, আর্থ হয়ে আসেন কি অর্থার্থী হওয়ার জন্য আসেন, কোনো কিছু লাভ করার জন্য আসেন। যেমন একজন প্রভু বলছিলেন তিনি ইসকনে এসছেন আমেরিকায় যাওয়ার জন্য, তো বলছে সবাই বলছেন ইসকনে গেলে আমেরিকায় যাওয়া যাবে, তো আমিও ইসকনে যাই, তো উদ্দেশ্য ছিল আমি ইসকনে যাবো, ইসকনে যোগ দেবো, ব্রহ্মচারী এবং মন্দিরে যাবো, তারপরে একসময় আমি আমেরিকায় চলে যাবো, এই মনোভাব নিয়ে এসেছিলেন তিনি। ধীরে 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 তার আমেরিকা যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, এখন তিনি একটা মন্দিরের অধ্যক্ষ এবং তিনি এখন সন্ন্যাস ক্যান্ডিডেট একজন প্রমুখ বলছে। এরকম অনেকে বিভিন্ন মনোভাব নিয়ে আসে, আর্থ অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসুকে, অনেকে জিজ্ঞাসা নিয়ে আসে, অনেকে জানতে চায় এবং জ্ঞানীকে জেনে আসে, ভগবানকে জেনে আসে, তাদের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ। তারটাও বলছেন পরে, অতএব এরূপ ভক্ত, অতএব এরূপ জ্ঞানী ভক্ত হচ্ছে অতীব দুর্লভ, এরকম জ্ঞানী ভক্ত দুর্লভ, সেটা উনিশ নম্বর শ্লোকে বলছে। বলুন এটা আমি ভাবছি অনুবাদটা করেছেন মনে হয়, জেনে বুঝে আসে, জেনে শুনে যা কিছু জেনে শুনে করুন, আর অর্থ অর্থার্থী কি আসবে একটা কিছু লাভ লাভ করার জন্য, যখন দেখবে হয়তো লাভ করেছি বা লাভ করতে পারিনি, বাস হয়ে গেছে। তারা হচ্ছেন আমার অত্যন্ত, সেই মহাত্মা আমার অত্যন্ত দুর্লভ। মনে করুন আমরা এখানে বসে আছি, কারা কারা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দেখেছেন এখানে আসেন, কেউ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দেখেছেন কেউ, কিরকম তিনি জানেন? তো এখন যদি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এরকম সাধারণ শার্ট প্যান্ট পরে এসে আমাদের এখানে বসে বসেন, এসে আমাদের ক্লাসরুমে ঢুকেন, আমরা চিনতে পারবো তাকে? ঠিক আছে, আসুন বসুন, তিনি যদি প্রসাদ পেতে যান ব্রহ্মচারী কিচেনে, তাকে হয়তো আমাদের ব্রহ্মচারী কিচেনে পুরো আটকে দেবেন। কুপন কোথায়? বা আপনি তো ব্রহ্মচারী না, বা গোদা কিচেনে গেলে আটকে দেবেন, কুপন কোথায়? কুপন বাজাবে না, জানি না তাকে, আমরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। কিন্তু যদি আগে থেকে বলে আসেন না আজকে আমাদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আসছে, তখন কি হবে? তার আগে 10টা গাড়ি, পেছনে 10টা গাড়ি থাকবে, এখানে এসে সব সিকিউরিটি পুলিশ পুলিশ থাকবে। এখানে আমরা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এসেছিলেন কিছুদিন পূর্বে এখানে, তো সেজন্য অনেক সিস্টেম করা হয়েছিল। এখানে হেলিকপ্টার এসেছিলেন, তিনিও হেলিকপ্টারে আসতে পারেন, অনেক সিস্টেম করা থাকবে। আমাদের সব জিবিসি বা সব লিডারেরা আগে থাকবেন, কারণ কেন কেন পার্থক্য কি দুটার ব্যাপারের মধ্যে পার্থক্য কি
জানা,
তার সম্বন্ধে জানেন, তিনি জানেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তার মহিমা তার স্বরূপ জানি আমরা, জানার ফলে তার প্রতি শ্রদ্ধা করছি, আমরা তাকে সম্মান দিচ্ছি। তাকে ভগবান কি, হ্যাঁ ভগবান আছেন ঠিক আছে, সাধারণ লোকের মতো আমাদের দেহ তারা দেহ আছে ঠিক আছে। তো সেরকম যদি ভগবান তত্ত্ব ভগবত তত্ত্ব না জানে কেউ, তাহলে সেটা ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারবে না। তো এটা 19 নম্বর শ্লোকে বললেন যে এরূপ আমার এরূপ ভক্ত হচ্ছে অতীব দুর্লভ, অনেক জানার পরে অনেক জন্মের পর তত্ত্বজ্ঞানী আমাকে করম কারণ জানতে পারে। এখন কৃষ্ণ বলছেন কি, আগে ব্যাখ্যা করেছেন, আগে কি ব্যাখ্যা করেছিলেন, যখন তারা কামনার সবাই সবার ভিতরে কাম আছে, বাসনা আছে, ইচ্ছা আছে, সেই কামনা তারা যারা দেবতাদের আরাধনা করে, বা আগে বলছেন যারা ভগবানের সেবা করে কামনা বাসনার দ্বারা, তারা হচ্ছে ক্রমশ মুক্তি লাভ করে, তারা দেবতাদের ভগবান আরাধনা করে কি, অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন ইয়েত পুরুষম করম, ভগবান আরাধনা করে তারা মুক্তি লাভ করে ঠিক আছে। কৃষ্ণ কহে আমা ভোজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এই মহামূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। কাম লাগে কৃষ্ণ ভোজে পায় কৃষ্ণ রসে, যারা কামের জন্য ভগবানের ভজনা করে তারা ভগবান দেন এটা, কিন্তু ধীরে 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 এটাকে ভুলিয়ে দেন, এমনভাবে ভগবান জিনিসটা দেন যে এটা থেকে অনাসক্ত করে মুক্ত করে। এদের কিন্তু কামনা আছে, কামনাযুক্ত ব্যক্তি কৃষ্ণ সেবা করছে সে ধীরে ধীরে মুক্ত হতে পারে। কিন্তু বলা হচ্ছে এখানে যখন বলা হচ্ছে যে যদি কামনা বাসনাযুক্ত ব্যক্তি যদি দেবতাদের সেবা করে দেবতাদের পূজা করে তাহলে তার আরো বন্ধন হয়। দুজনেরই কিন্তু কামনা বাসনা আছে, দুজনেই টাকা পয়সা ধন সম্পদ সবকিছু চায়, কিন্তু একজন কৃষ্ণের কৃষ্ণের কাছে চায় আর একজন দেবতাদের কাছে চায়। তো কৃষ্ণের কাছে চাইলে কৃষ্ণ হয়তো দিতে পারে, ধীরে 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 এটাকে ভুলিয়ে দিয়ে তিনি সেটাতে মুক্ত করবেন, কিন্তু তার কাছে দিলে দেবতারা এটাকে করবেন না। এই জন্য বলা হচ্ছে যেমন অকপট কৃপা আর সকপট কৃপা,
যাদের মন জড় কামনা বাসনা দ্বারা বিকৃত তারা অন্যদিকে চলে গেছে।
হ্যাঁ সেটাই, অন্যদিকে চলে গেছে। তো যেন অকপট কৃপা মানে কি বা সকপট কৃপা মানে কি, সকপট কৃপা মানে হচ্ছে কৃপা করছেন কিন্তু আসলে এটা কপরতা করছেন না, এটা অন্তিমে আপনার জন্য ভালো না, এখন এটা কিছু চাইছেন আপনি, যেমন দেবতার কাছে চাইলে ধনম দেহি রূপম দেহি দেবতার ধন সম্পদ দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা অন্তিমে আমার বন্ধনের কারণ, এখন হয়তো একটা প্রেয় এটা হয়তো এখন হয়তো আমার জন্য ভালো মনে হতে পারে, কিন্তু অন্তিমে এটা হচ্ছে আমার জন্য বন্ধনের কারণ। কিন্তু অকপট কৃপা মানে কি, এখন এটা হয়তো দিচ্ছেন না আমাকে, কিন্তু এটা অন্তিমে আমার জন্য ভালোর জন্যই করছেন এটা। যেমন বলা হচ্ছে সেক্ষেত্রে রাধেশ্যাম প্রভু একটা উদাহরণ দিচ্ছিলেন, যেমন বাবা ছেলেকে নিয়ে যাচ্ছেন, তো এখন একটা আইসক্রিমওয়ালা এসছে, এখানে আইসক্রিম বিক্রি করছে আইসক্রিমওয়ালা, তো ছেলে দেখে বলছে না আমাকে আইসক্রিম দিন, আইসক্রিম দাও আইসক্রিম দাও, কিন্তু ছেলে অসুখ হয়েছে বা তার ঠান্ডা লেগেছে শীতের দিনে, যদি আইসক্রিম খায় ক্ষতি করবে, বাবা কি আইসক্রিম দেবেন তাকে, আইসক্রিম দেবেন না তাকে, আইসক্রিম দেবেন না, তিনি হয়তো আইসক্রিম না দিয়ে একটা চকলেট দিয়ে দেবেন, চকলেট খাবে। তো এভাবে তিনি কৃপা একটা কিছু দিলেন কিন্তু আইসক্রিমটা না দিয়ে ওটা থেকে মুক্ত করার চেষ্টা করলেন। কিন্তু যদি ছেলে যদি একা যদি আসে এখানে, বাবা না থাকেন পাশ সাথে, ছেলে যদি একা একা আসে পকেটে যদি টাকা থাকে তাহলে কি করবে, আইসক্রিমওয়ালার কাছে যাবে 10 টাকা বা 20 টাকা দেবে আইসক্রিম নিয়ে নেবে আইসক্রিম খাবে। আইসক্রিমওয়ালা চিন্তা করবে না আমি যে আইসক্রিমটা দেই তার ক্ষতি হবে, কারণ টাকা নেবে আইসক্রিম দেবে। দেবতারা হচ্ছেন আইসক্রিমওয়ালার মতো, আইসক্রিম বিক্রেতার মতো, আর ভগবান হচ্ছেন পিতার মতো, ভগবান এরকম দেবেন না, হুট করে দিয়ে দেবেন না, দেনও এমন কিছু দেবেন যার মাধ্যমে ধীরে 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 এখান থেকে তিনি মুক্ত করবেন। এ হচ্ছে ভগবানের অকপট কৃপা, কোনো কপটতা নেই এখানে। এটা এখন 20 নম্বর শ্লোকের পুরো অনুবাদ, 20-23 পর্যন্ত এই কথাই বলছেন।
পরমাত্মা হয়ে আমি সকলের হৃদয়ে বিরাজ করি, সকলে কেউ দেবতাদের পূজা করে করতে ইচ্ছা করে সকলেই আমি সেই সেই ভক্তের সাথেই অচলার সত্তা বৃদ্ধি করি বিধান করি।
অচলার সত্তা বিধান করি
সন্তযুক্ত হয়ে সেই দেবতার ব্যাপারে এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা
তারা জড় কামনা বাসনার দ্বারা তারা অপরিত জ্ঞান হয়ে দেবতার আরাধনা করে, এবং আমি যেহেতু তাদের হৃদয়ে অবস্থান করি তাই আমি তাদেরকে সেই দেবতার আরাধনা করার জন্য আরো শ্রদ্ধা প্রদান করি, অচলা ভক্তি প্রদান করি ভগবান বলছেন। এবং কিন্তু দেবতারা কোনো কিছু প্রদান করতে পারে না, দেবতার কাছে আমরা চাই সুখ চাই দুঃখ বা আরো সম্পদ চাই দেবতারা প্রদান করতে পারে। আমরা আরেকদিন বলছিলাম দেবতারা কিভাবে প্রদান করেন না, আমার ভাগ্যে পরবর্তীতে হোক যদি কোনো সুখ দুঃখ সুখ থাকে ধন থাকে তখন সেটা আমাকে এখন প্রদান করে। এটা তারপর 23 নম্বর অনুবাদটা পড়ুন। আপনারই মূর্তি, দেবতারা তো হচ্ছেন আপনারই প্রকাশ, আপনারই শক্তি, আপনারই অংশ। তাই যদি দেবতাদের আরাধনা করে তাহলে তারা তো অবিধিপূর্বক আপনারই সেবা করছে, ঘুরে ফিরে আপনারই সেবা করছে, এবং কাম্য বিষয়ের ফলদাতা আপনি। কিন্তু তারপরে ভগবান বলছেন হ্যাঁ, তারা আমার আমারই ভক্তি করলেও বা আমারই কাছ থেকে ফল লাভ করলেও যারা সরাসরি আমার ভক্তি করে তাদের মধ্যে আর দেবতাদের মাধ্যমে যারা ঘুরে ফিরে আসে তাদের মধ্যে পার্থক্য আছে। যারা সরাসরি আমার কাছে আসে তাদেরকে আমি আমার ধাম প্রদান করি, এটাই তিনি 23 নম্বর শ্লোকে বলছেন। এখন 24 নম্বর শ্লোকটা পড়ুন।
অঙ্গ স্বরূপ দেহের সেবা, তাহলে এই শর্ত দেখা যাচ্ছে যে দেবতাদের যদি কেউ পূজা করে তাহলে ভগবান তাদেরকে গোলকৃন্দনে কখন নিয়ে যায়,
সেটাতে আমরা আসছি। আমি আলোচনার সময় করবো এই বিষয়ে, বিরতির পরে এই বিষয়ে আবার জিজ্ঞেস শুরু হবে মনে করিয়ে দেবেন। এখন 24 নম্বর লোকে ব্যাখ্যা করছেন, যদি এরূপে সকল দেবতে, আচ্ছা এটা বললেন, এখন যদি এরকম হয় ঠিক আছে আপনার ভক্তি করলে এরকম মহাফল লাভ হয় আর দেবতাদের ভক্তি করলে এরকম ফল লাভ হয় না, তাহলে কেন সকলে দেবতাদের ভক্তি করছে? যেরকম আগে বলেছিলাম যে এখানে দুটা দোকান আছে, এই দোকানে গেলে আপনি যাবেন সেখানে হয়তো আপনি আম কিনতে যাবেন, ভালো আম দিচ্ছে অল্প টাকায় 20 টাকা কিলো, ভালো আম দিচ্ছে একদম ফ্রেশ। আবার আরেকটা দোকান আছে ওখানে, বাজার আছে, ওখানে গেলে এত ভালো আম না, টক আম 100 টাকা নিচ্ছে, তাহলে কেন আমরা ওই ওই বাজারে যাব? আরও জায়গায় চিন্তা করতে, যদি আপনার ভক্তি করলে মহাফল লাভ হয় তাহলে কেন সকলে আপনার ভক্তি করছে না, কেন সকলে দেবতাদের ভক্তি করছে? 26 এই জন্য ভগবান 24 নম্বর শ্লোকে বলছে, 24 নম্বর শ্লোকটা পড়ুন। তো এই কথাই বলছেন যে তারা আমাকে জানে না, অবোধেরা অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা আমাকে জানে না, এই জন্য তারা তারা প্রকার যারা জানে না যে এই বাজারে সস্তায় আম দেওয়া হচ্ছে ভালো আম দেওয়া হচ্ছে তারা এখানে যাবে না, তারা ওখানেই যাবে, এরা জানে না, এরা বুদ্ধিহীন। এখন এই পরবর্তীটা কেন তারা বুদ্ধিহীন, বুদ্ধির কারণ, বুদ্ধিহীনের মতো কারণ, সেটা 25 নম্বর শ্লোকে বুঝতে পড়ুন। আমি এই মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কোনো প্রকাশিত হই না, আচ্ছা মূর্খ বুদ্ধিহীন ব্যক্তি তাদের কাছে প্রকাশিত হই না, আমি আবৃত থাকি, এটাই হচ্ছে মূল কারণ, তারা আমাকে জানতে পারে। এটা বলার পর ভগবান এখন ব্যাখ্যা করছেন যে না, তারা আমার সর্বোত্তম স্বরূপ জানে না, আমার যে সর্বোত্তম স্বরূপ এটা তারা জানতে পারে না, এটি আগে বলা হচ্ছে। এখন তারা ভগবানের জ্ঞান শক্তি আগ্রহ শূন্য হওয়ায় নিজের সেই সর্বোত্তমতা, অর্থাৎ কিন্তু আমি হচ্ছি সর্বোত্তম, আমি হচ্ছি সর্বজ্ঞ, এটা দেখিয়ে তাদের সম্বন্ধে বলছে, পার্থক্য নিরূপণ করছে ভগবান এবং জীবের মধ্যে। 26 নম্বরটা পড়ুন। আমি সবাইকে জানতে পারি কিন্তু আমাকে কেউ জানে না, এটা হচ্ছে আচ্ছা। তো এখন পরবর্তী শ্লোকে এই জিনিসটা আরো স্পষ্টীকৃত করছে, 28 নম্বর শ্লোকে পড়ুন। ইচ্ছা এবং দেশ থেকে উদ্ভূত, এই যে দ্বন্দ্বটা কেন উৎপন্ন হয়েছে, এই যে দ্বন্দ্ব কেন উৎপন্ন হয়েছে, কেন তারা যোগমায়া সংগ্রহিত হয়েছে, কারণ তারা ইচ্ছা এবং দ্বেষ, এটাই ছিল ইচ্ছা। কিসের ইচ্ছা? ভোগ করার ইচ্ছা। আর দ্বেষ কিসের? কার প্রতি দ্বেষ? ভগবানের প্রতি দ্বেষ, এটাই হচ্ছে মূল কারণ। এখন তাহলে তবে কেন, ঠিক আছে, ইচ্ছা দেশের দ্বারা বিভ্রান্ত ব্যক্তিরা আপনার ভোজনা করে না, তাহলে কেন কোনো কোনো ব্যক্তিরা আপনার ভোজনা করে? যদি এমন হতো তাহলে সকলেই আপনার ভোজনা করবে না, এরকম হতো, কিন্তু কেউ কেউ আপনার ভোজনা করছে আবার, এটা কেন? এই জন্য ভগবান 28 নম্বর শ্লোকে বলছেন, পড়ুন। যারা পাপ থেকে মুক্ত হয়েছে এবং তাদের দ্বন্দ্ব মুক্ত হয়েছে, এটাই হচ্ছে পাপ থেকে মুক্ত হয়ে তখনই তারা আমাকে জানতে পারে, পাপ মুক্ত হয়েছে। এখন এটা বলার পরে এভাবে তারা আমার ভোজন করতে করতে সমস্ত বিষয়ে, জ্ঞাতব্য বিষয়ে জেনে কৃতার্থ হন, এভাবে আমার ভক্তি করতে করতে সমস্ত বিষয়ে জানতে পারে, এটা 29 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছে। অনুবাদটা করুন। আমার ভক্তি করতে করতে এই অধ্যাত্ম তত্ত্ব কর্ম সবকিছু সম্পূর্ণরূপে জানে, কিন্তু জানার বাকি থাকে না। তো এখন এই প্রকার ব্যক্তির জগৎচ্যুতির কোনো আশঙ্কা নেই, এই প্রকার ব্যক্তির কাছে অবস্থা থেকে চ্যুত হওয়ার, বিচ্যুত হওয়ার কোনো আশঙ্কা নেই, এটাই তিনি 30 নম্বর শ্লোকে বলে শেষ করছেন। পুরোনোটা এই যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে অবগত হন, তারা আমাকে আসক্তচিত্ত হন, এই হচ্ছে মূল কথাই হচ্ছে এই অধ্যায়। আমরা এখন বিরতি নিচ্ছি, আমরা বিরতির পর এই তাৎপর্যগুলি দেখব, প্রভুপাদ কাজ করার চেষ্টা করব, প্রভুপাদ কি বলছেন। প্রভুপাদ কি, শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ কি, সমর্থিত বহু আমরা ভগবদ্গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ লিঙ্গটা দেখলাম। এখন এই গীতায় এখানে এই অধ্যায়ে মূলত কি বিষয়বস্তু আলোচনা করা হচ্ছে, কি শিক্ষা পাই এখান থেকে আমরা? শরণাগতি ব্যতীত জীব দৈবী মায়ার কবল থেকে উদ্ধার লাভ করতে পারে না, দেবান্তরের আরাধনা দ্বারা নিত্য চরম মঙ্গল লাভ করে না, অতএব একমাত্র শ্রীকৃষ্ণ স্বরূপে কেবলাবঙ্কি জীবের সাধ্য সাধ। শরণাগতি ছাড়া বদ্ধজীব দৈবী মায়ার, অর্থাৎ ভগবানের কাছে শরণাগত না হলে বদ্ধজীব দৈবী মায়ার কবল থেকে উদ্ধার করতে পারে না, এবং দেবতাদের মাধ্যমে তারা চরমমঙ্গল লাভ করে। একমাত্র শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ স্বরূপে কেবলা ভক্তি হচ্ছে সাধ্য সার, সমস্ত সাধ্যের সার হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি কেবলা ভক্তি। তো প্রথম শ্লোক থেকে ভগবান সেই মদ্গদের অন্তর আত্মনা ভগবানকে জানার সম্বন্ধে কথা বলছেন, শ্রবণ সম্বন্ধে, শ্রবণম কীর্তনম, শ্রবণ সম্বন্ধে ব্যাখ্যা করছেন ভগবান এখানে। শ্রীনতা তথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুন অতি সুরিতা নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তি নিষ্ঠ। এই হচ্ছে মূল পন্থা। তদারজস্তম ভাব কামলোভাদয়শ্চিত এবং প্রসন্ন মনসো ভগবদ্ভক্তিযোগত ভগবত্তত্ত্ব বিজ্ঞান মুক্তসন্দস্য জায়তে বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্ত সর্বসংশয়া ক্ষিয়ন্ত যাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনিশ্বরে। শ্রবণের পন্থা, এই শ্লোকগুলি প্রভুপাদ তিনি সেই ভজন রচনা করেন মার্কিনে ভগবত গৌরব কৃপা করলে কৃষ্ণ, সেখানে এই এই শ্লোকটি প্রভুপাদ ওখানে ডাইরেক্ট স্কোপ করছেন গুরুত্বপূর্ণ শ্লোকটা। শ্রবণের পন্থার কথা বা এখানে আরো বলা হচ্ছে, আছে দ্বিতীয় ভাগবতের প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে উদ্ধৃত করা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই আচার্যরা ব্যাখ্যা করছেন যে এখানে ভগবত ভক্তির স্তরের কথা বলা হচ্ছে, শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত সবকিছু এখানে এই শ্লোকগুলির মধ্যে আছে। শুরু হচ্ছে থেকে শৃঙ্গতাংশ কথা কৃষ্ণ শ্রবণের মাধ্যমে, শ্রবণটাই হচ্ছে শুরু। গত অধ্যায় দেখেছিলাম আমরা ভগবত বলছেন তার মধ্যে যে ভগবত ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে শ্রবণ, ভগবানের কথা শ্রবণ করা। এটা এমন ব্যাপার না যে ঠিক আছে আপনি প্রভু একটু হরি কথা শুনুন একটু হরি কথা শ্রবণ করুন, এটা বলে কয়ে কাউকে এই জিনিসটা এরকম না। ঠিক যেরকম মাতা তার সন্তান সম্বন্ধে শুনতে ভালোবাসে, যত যাই হোক না কিন্তু সেই সন্তান সম্বন্ধে যা কিছু বলা হবে তার কান খারাপ হয়ে যাবে শোনার জন্য। প্রেমের স্বাভাবিক প্রতি শ্রবণ, কাউকে প্রেম করি কাউকে ভালোবাসি বলে তার সম্বন্ধে শোনার ইচ্ছা জাগে, জানার ইচ্ছা জাগে। আমরা বলছিলাম কেউ সচিন টেন্ডুলকারের ভক্ত হয় সে বলবে কি পত্রিকা খুলেই দেখবে সচিন টেন্ডুলকার সম্বন্ধে কিছু বলা আছে কিনা এখানে, বা খবর দিচ্ছে নিউজ দিচ্ছে সচিন টেন্ডুলকারের সম্বন্ধে কিছু বলেছে কিনা আজকে, সে কীরকম বা তার বায়োগ্রাফি তার জীবনী বই বের করেছে সেই বইটা পড়তে চাইবে, তার ব্যক্তিগত জীবন কীরকম, তার পারিবারিক জীবন কীরকম, বাল্যকাল কীরকম ছিল জানতে চাইবে। এখানে এটা কাউকে বলে দিতে হয় না কাউকে, কারণ ভালোবাসা মানে তার শোনার ইচ্ছা থাকে। কীভাবে আমরা ভগবানকে ভক্তি করতে এসেছি, ভগবানের ভগবান প্রেম করতে এসেছি, আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে এসেছি, তা স্বভাবতই কৃষ্ণ সম্বন্ধে শোনার একটা স্বাভাবিক আগ্রহ। এটা এর মানে বুঝে আমরা ভক্তিতে প্রগতি করছি কিনা, ভক্তিতে প্রগতি করছি কিনা আমরা এর মাধ্যমেই বুঝতে পারি যে আমরা সে শ্রবণের প্রতি কতটা আসক্তি লাভ করছি। শ্রবণের মাধ্যমেই আমরা উঠতে পারি নিদ্রা থেকে, নিদ্রা থেকে ব্যক্তিকে ওঠানোর উপায় কি শব্দের মাধ্যমে। একবার বলা হচ্ছে পতিপত্নীর মধ্যে ঝগড়া হয়েছে, পতিপত্নীর মধ্যে ঝগড়া হয়েছে, এমন ঝগড়া একদম অবস্থা খারাপ, তো বলছে আমি কথা বলবো না তোমার সাথে, কি বলবো তুমি, ঠিক আছে আমিও কথা বলবো না তোমার সাথে, একজন একজনের সঙ্গে কথা বলছে না কথা বন্ধ, কিন্তু করে কি তারা লিখে চিঠিতে পাস করে বা মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অতি জিজ্ঞেস করছে আজকে রান্নায় দুপুরের প্রসাদ লাঞ্চের মধ্যে কী হয়েছে, তো অতনি রিপ্লাই করছে আজকে বেগুন ভর্তা হয়েছে আলুর চরচরি হয়েছে, ঠিক আছে এই সেই না আজকে বেগুন ভর্তা খাবো না এটা করবো, তারা সব মানে সব কথাবার্তা কাগজে লিখে নেয় না হয় মোবাইলে চ্যাটিং করছে, সরাসরি কথা বলছে না, লেগে আছে একজন একজনের সাথে। তো এখন প্রতিদিন বেচারা আগাম পরের দিন সকালবেলা ফ্লাইট, সকালবেলা ফ্লাইট, সকালবেলা আটটার সময় ফ্লাইট দেয়, আটটার সময় ফ্লাইট, তো তার এয়ারপোর্টে গিয়ে পৌঁছতে হবে তাড়াতাড়ি পৌঁছতে হবে, তো বলেছে আমাকে আগামীকালকে সকালে পাঁচটায় উঠিয়ে দিও, এরকম লিখে দিয়েছে, লিখে বলেছে আমাকে কালকে সকালবেলা উঠিয়ে দিয়ে ঘুম থেকে, তুমি ঠিক আছে পরের দিন ঘুম থেকে নটার সময় উঠেছে, উঠে তখন রয়ে গেছে বলছে হ্যাঁ কি মনে করো যে বাহের কথা বলছে রেগে গেছে তখন কথা বলছে, তুমি কি মনে করেছ আমি বলেছি আমাকে উঠিয়ে দিতে, উঠিয়ে দাও আমার ফ্লাইট মিস হয়ে গেছে তোমার জন্য এই সে পত্নী, কিন্তু তার ওই যে বলেছিল কথা বলবো না তার ইয়েতে স্থির আছে না আমি কথা বলবো না, তো সে বলেছে কি টেক্সট মেসেজ করেছে কি টেক্সট মেসেজ করেছে, টেক্সট মেসেজ করেছে বলে দেয়ালের দিকে তাকাও, তো দেয়ালে একটা পোস্টার টাঙিয়ে রেখেছে যে এখন 5টা বাজে ঘুম থেকে উঠে যাও, সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে যাও, বলে আমার কাজ আমি করেছি, আমার দুটা কথাই রেখেছি, প্রথম কথা ছিল আমি কথা বলবো না, এটাও রেখেছি, দ্বিতীয় কথা তুমি ঘুম থেকে উঠাতে হবে, আমি এটাও চেষ্টা করেছি, দেয়ালে লিখে দিয়েছি, তুমি উঠো নি আমার কি দোষ এখানে। এই জন্য ঘুমন্ত ব্যক্তিকে জাগানোর জন্য উপায় হচ্ছে কি, শ্রবণ, শোনা ছাড়া আর কোনো উপায় নেই। যদিও কুম্ভকর্ণকে জাগিয়েছিল কিসের মাধ্যমে, ঘ্রাণের মাধ্যমে। এজন্য ভগবত ভক্তির পন্থা শুরুতে শুরুতে শ্রবণ, মধ্যে শ্রবণ, অন্তিমে শ্রবণ। বয়ম পূর্ণ বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে ইয়ৎ শ্রীমতা রস জ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে, পদে পদে তারা সেই ভক্তরা ভগবানের মহিমা আস্বাদন করে, ভগবত কথা আস্বাদন করে, স্বাদু স্বাদু পদে পদে, এটাই হচ্ছে, এটাই হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তি মানে কি, ভগবত ভক্তি মানে কৃষ্ণ সম্বন্ধে সব কিছুকে রস আস্বাদন করা, কৃষ্ণ সম্বন্ধে যা কিছু আছে সেটাতে আনন্দ লাভ করা, ভগবান সম্বন্ধে শুনে, ভগবান সম্বন্ধে ভুলে, এটাই হচ্ছে প্রকৃত ভগবত শব্দ, ভক্ত শব্দ। মচ্চিত্তা মধ্যত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মামৃত্য দুষ্যন্ত চরবন্তি। ভক্তরা দেখা গেলে প্রভু কেমন আছে, কি করছেন, এবার গত নির্বাচনে কে জিতলো, আইপিএলে কে জিতলো, সেই কথা না বলে পরস্পর পরস্পরের সাথে কৃষ্ণ কথা আলোচনা করা, এটাই হচ্ছে ভক্ত সঙ্গের মূল উদ্দেশ্য। পরস্পর আনু কথনম পাবনম ভগবত যশ মিথৌরতি মিথৌ তুষ্টি নিবৃত্তি মিথ আত্ম। যখন ভক্তরা ভগবান বলছেন উদ্ধবের কাছে উদ্ধব গীতায়, যখন আমরা ভক্তরা আবার একসাথে সমবেত হন, তখন একজন আরেকজনকে তারা কি করেন, আমার সম্বন্ধে আলোচনা করে বুঝা, এবং এভাবে তারা উভয়ে একসাথে আমার প্রতি আকর্ষণ লাভ করেন এবং আমার প্রতি তারা, আমার ভক্তির তারা অগ্রগতি লাভ করেন। মিথরতি মিথ তুষ্টি উভয়মুখী, উভয় লাভবান হন। সেখানে শ্রী শ্রীমদ রাধানাথ স্বামী মহারাজ বলছিলেন, তারা নিউ বৃন্দাবনে ছিলেন, নিউ বৃন্দাবন ছিলেন, তিনি ব্রহ্মচারী রূপে ছিলেন সেখানে অনেকদিন, নিউ বৃন্দাবনে তো সেখানে তিনি বলতেন প্রতিদিন ভক্তরা যখন একসাথে বসতেন তারা, তখন তারা একে অন্যের সাথে কথা বলতেন প্রসাদের সময়, বিভিন্ন সময়, যে আজকে আপনি কী পড়েছেন ভাগবতমে, আজকে আপনি কোন লীলাটা পড়েছেন, কোন শ্লোকটা পড়েছেন, সেখানে কী জিনিসটা ভালো লেগেছে আপনার, আজকে আপনি প্রভুপদের কোন লেকচারটা শুনেছেন, কোন কাহিনিটা আপনি শুনেছেন আজকে আমাকে বলুন। তো ইনি বলতেন নাকি আজকে আমি এই জিনিস শুনেছি, এটা খুব ভালো লেগেছে আমার। তারপর যখন আপনি কী পড়েছেন আজকে, উনি তখন বলতেন আজকে এই জিনিসগুলো পড়লাম, এই শ্লোকটা পড়লাম, আমাকে কিছু বলুন। তো তখন হতো কি, এইভাবে দেখা হলে ভক্তরা একে আপনার সাথে কৃষ্ণ কথা আলোচনা করতেন। মহারাজ বলছেন মাঝে মধ্যে তো কোনো ব্যস্ততার জন্য সেবার জন্য আমি পড়তে পারিনি আজকে কিছু, বা কিছু শুনতে পারিনি, তো মাঝে মধ্যে টেনশন থাকতো যে আজকে এই ভক্তরা দেখা হলে জিজ্ঞেস করবে আজকে কী পড়েছেন, তাকে তো কিছু একটা বলতে হবে, কিছু একটা পড়ি, 5 মিনিট হলেও কিছু একটা পড়ি, তখন পড়তে হতো, চাপ থাকতো মাথায়। তো মহারাজ বলছে এরকম একে অন্যের সাথে কথা বলে আমরা কৃষ্ণ কথা আলোচনা করে করে আমি যত লীলা আছে ভাগবত, যত লীলা প্রভুপাত বলে সবগুলো জানি আমি, যত চৈতন্য চরিত্রের যত কাহিনী আছে, যত লীলা আছে, যত গল্প আছে, যত কিছু আছে আমি সব জানি, একে অন্যের সাথে কথা বলে বলি আমরা, এই হচ্ছে উপায়। ভক্তরা আমরা প্রসাদে বসছি একসাথে, দুজনে বসছি সাথে, কথা বলি না সময় কী করতো, কী কথা বলবো আমরা, কথার বিষয় কী হওয়া উচিত, যখন বিজনেস নয় ব্যবসায়ী যখন দুজনের সাথে দেখা হয়, কেমন আছেন, কেমন চলছে ব্যবসা, আজকাল জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ব্যবসা সম্বন্ধে কথা বলবেন। ভক্তরা দেখা হলে কী বলবেন, কৃষ্ণ সম্বন্ধে বলবেন, আজকে কোন শ্লোকটা শিখেছেন আপনি, আমি আজকে এই শ্লোকটা শিখেছি, এটা শুনুন, এই শ্লোকটা খুব সুন্দর, এই শ্লোকে ভগবান এরকম বলেছেন, ভক্তরা এরকম প্রার্থনা করছেন, আপনি কোন শ্লোক শিখেছেন বলুন, তো ওনার কাছ থেকে শুনে ওই শ্লোকটা শিখতে পারলাম, আবার আমার শ্লোকটা শিখে শুনে উনি শিখতে পারলেন, এইভাবে জিনিসটা খুব, এটাই হচ্ছে ভগবত সঙ্গ। সুসুকাম কর্তুম ভয়ম, সবসময় ভক্তরা দিব্য আনন্দে মগ্ন থাকে, আনন্দে মগ্ন থাকে চবন্দন কীর্তনের মাধ্যমে। এবং আরো বিশেষভাবে আমরা যখন প্রভুপাতকে একজন ভক্ত জিজ্ঞেস করেছে, প্রভুপাত আপনার যে গ্রন্থগুলি যদি আমরা পাঠ করি তাহলে এটাকে আপনার কাছ থেকে শ্রবণ করা হবে, প্রভুপাত বলল অবশ্যই, কেন, কারণ প্রভুপাতের তাৎপর্যগুলো কীভাবে লিখেছেন, টেপ টেপে রেকর্ড করেছেন, তো দিদি তাৎপর্য উনি বলতেন, উনি পরে ভক্তরা শুনে শুনে কী কচ্ছে মনে হচ্ছে, ভক্তরা সেটা শুনে শুনে এটা লিখতেন, লিখেছেন, তাৎপর্য এরকম হয়েছে। তো প্রভুপাদ বলছেন এটা হচ্ছে রেকর্ডেড কীর্তন, কীর্তন রেকর্ড করি না, তো এই তাৎপর্যগুলি হচ্ছে রেকর্ড করা কীর্তন। প্রভুপাদ বলছেন এই তাৎপর্যগুলো পড়া মানে হচ্ছে আমার কাছ থেকে শোনা। তো এই তাৎপর্যগুলো যখন পড়ছি আমরা সরাসরি ছিল প্রভুপাদের কাছ থেকে শ্রবণ করার সুযোগ পাচ্ছি, এবার এর থেকে মহাসৌভাগ্য আর কি হতে পারে আমাদের, আমরা সরাসরি প্রভুপাদের সঙ্গে করতে পারছি। দেবতাকে স্বামী গুরুমা লেকচার দিচ্ছিলেন গত বছর চৈতন্য ভাগবত থেকে, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভু লীলাবিলাস বর্ণনা করার পর তিনি বলছেন যে এভাবে এভাবে ভগবান মহাপ্রভু খুব সুন্দর রমণীয় লীলাবিলাস করেছেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার ওই সময় জন্ম হলো না। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন মহাপ্রভু এসে এরকম এত সুন্দর লীলা করেছেন কিন্তু আমার দুর্ভাগ্য আমি এই সময় আসতে পারিনি। তো গুরু মহারাজ বলছিলেন আমাদের দুর্ভাগ্য আমরা সেরকম আসতে পারিনি, মহাপ্রভু লীলা দেখতে পারিনি, কিন্তু আমাদের সৌভাগ্য যে কমপক্ষে আমরা প্রভুপালকে দেখতে পেরেছি, প্রভুপালকে দেখতে পেরেছি আমরা 50 বছর আগে। তখন আমি চিন্তা করছিলাম যেখানে ঠিক আছে গুরু মহারাজ তো প্রভুপালকে দেখতে পেরেছেন কিন্তু আমরা তো প্রভুপালকেও দেখতে পারলাম না। যদি মাঝে মাঝে মনে হয় না যদি যদি 50টা বছর আগে জন্ম হতো আমাদের, যদি 50টা বছর আগে থাকতাম আমরা এখানে প্রভুপালকে দেখতে পারতাম এরকম। তো কিন্তু সেদিন দেখতে গেলে ঠিক আছে আমাদের দুর্ভাগ্য আমরা প্রভুপালকে দেখতে পারিনি, কিন্তু আরো সৌভাগ্য কি আমাদের প্রভুপাদ তার গ্রন্থের মাধ্যমে আমাদেরকে এটা দিয়ে গিয়েছে, সরাসরি তার বাণী পাচ্ছি আমরা, যে প্রভুপাদের দর্শন থেকে বঞ্চিত হয়েছি আমরা সেটা আমরা পূরণ করতে পারি কির মাধ্যমে, প্রভুপাদের এই সরাসরি সঙ্গ বাণীর সঙ্গ করার মাধ্যমে, কপু সেবা বাণী সেবা কপুর সঙ্গ বাণীর সঙ্গ তার মাধ্যমে আমরা সেটা করতে পারি। ওই জন্য শ্রবণের পন্থাটা নবমিতা ভক্তি অঙ্গের মধ্যে সর্বোত্তম বা সর্বোত্তম বা সর্বপ্রথম বলা হচ্ছে, প্রথম প্রথম এবং প্রধান হচ্ছে শ্রবণ কীর্তনের মাধ্যমে। নবীন ভক্ত তিনি কি করেন, কনিষ্ঠ ভক্ত কি করেন, হরিকথা শ্রবণ করবেন, যিনি মধ্যম ভক্ত তিনি কি করবেন শ্রবণ করবেন, যিনি উত্তম ভক্ত তিনি কি করবেন। যেটা এমন না যে আমি এখন শ্রবণ করছি পরে এটা বাদ দিয়ে দেবো, না, শ্রবণ কীর্তনের পন্থাটা সবসময়। আরেকটা এরকম বলা আছে যে আমাদের মুখ কটা দেওয়া আছে, মুখ কটা আছে আমাদের, কান কটা, তার মানে কি বুঝায়, তার মানে কি বুঝায়, আমরা যতটুকু বলবো তার থেকে অধিক দ্বারা আমাদের শ্রবণ করতে হবে। যদি আমরা 1 ঘন্টা বলি তাহলে 2 ঘন্টা শুনতে হবে। তো সেই কথা বলার পরে প্রভুপাদ পরবর্তী শ্লোকগুলিতে তার এই বক্তব্য বিষয়ে প্রশংসা করছেন, যে তিনি বলছেন এই কথাগুলি এই যে জ্ঞান, দিব্য জ্ঞান, সম্বন্ধ জ্ঞান, এটা ছাড়া কীরকম হতে পারে ভগবত ভক্তি, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্ত কি হরের ভক্তির উৎপাত এইব কল্পতে। উপনিষদ পুরাণ নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিদের অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি তা কেবল সমাজে উৎপাতের সৃষ্টি করে, ঐকান্তিকভাবে করার চেষ্টা করছি কিন্তু এটা প্রামাণিকভাবে করছি না, শ্রুতিস্মৃতি শাস্ত্র অনুযায়ী না, উৎপাদের সৃষ্টি করবে, উৎপাদের সৃষ্টি করবে। এই জন্য আমরা যে ভগবত ভক্তি করার চেষ্টা করি মনে করতে পারি না, আমি তো শুদ্ধ ভক্তি করার চেষ্টা করছি অন্নাবিলাসিত হয়ে, কিন্তু এটা কতটুকু আমি শ্রুতিস্মৃতি শাস্ত্রের ধারায় করছি এটা আমাদের দেখা উচিত, আর না হলে উৎপাদের সৃষ্টি করবে এটা। তারপরে বলছেন এই জন্য দেখুন কত সহজ পন্থা আমাদের ভগবত ভগবত ভক্তির পন্থা, অত শ্রীকৃষ্ণ নামাদি নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ে সেবন মুখে হে জিহ্বা দোষ স্বয়ং এব সুবর্ত। ভক্তি কীভাবে বা ভগবানকে কীভাবে লাভ জানা যায়, জিহ্বার দিয়ে সেবা করতে হবে, জিহ্বা দিয়ে সেবা করতে হবে। জিহ্বা দিয়ে কীভাবে সেবা করা যায়, জিহ্বার কাজ কটা, দুটা, কী কী দুটা, একটা হচ্ছে বলা একটা হচ্ছে খাওয়া, সচকতে বলতে গেলে বলুন আর খান, দুটা জিনিস। হ্যাঁ, তো আমি গেছিলাম বাংলাদেশে গেছিলাম রিসেন্টলি, সেখানে এক জায়গায় গেলাম, সেখানে একটা ক্লাস হচ্ছে আলোচনা হচ্ছে, তো ভক্তরা বলছে আপনাদের আপনাদেরকে অনেক কষ্ট দিলাম আমরা, আপনি এখানে এসছেন, খুলনাতে গেছিলাম, অনেক কষ্ট করলেন, বলে কষ্ট কোথায় করলাম, ভক্তি হচ্ছে এটা বলো আমার লাভ হলো, আপনাকে ধন্যবাদ যে আমাকে আপনার সেবার সুযোগ দিয়েছেন। কীভাবে সেবা করলাম, আমি জিহ্বার দিয়ে কী করলাম, খেলাম আর ঘুরলাম, এখানে দেওয়ার দুটা কাজই করতে হবে, খান তো তোমারও খান, এখান থেকে দিস্তান নেই আর বলতে থাকো, এই দুটো কাজই করতে হবে, খান আর বলুন। তো এছাড়া এরকম সহজ পন্থা কোথায় পেতে পারি আমরা? কৃষ্ণ প্রেম লাভ করুন, ভগবানকে লাভ করুন, জীবনের মধ্যে সার্থক করুন, কিভাবে? জিহ্বা দিয়ে, জিহ্বা দিয়ে, জিহ্বার দ্বারা বলে আর জিহ্বার দ্বারা কীর্তন করে, কৃষ্ণ কথা কীর্তন করে, এই হচ্ছে মূল। তারপরে হচ্ছে যে ভগবান তিনি ঈশ্বর তত্ত্বের কথা বলছেন, অপ্রাকৃত তত্ত্বের কথা বলছেন, এগুলো বেশি হচ্ছে বন্ধ করে দেবে যা হরে কৃষ্ণা। এখানে ইকো হচ্ছে একটু বিরতির আগে ঠিকই ছিল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরি বোল, এই হচ্ছে এই জগতের মূল উপাদানগুলির কথা বলছেন ভগবান। কি উপাদান দিয়ে তৈরি হয়েছে এই জগৎটা? কটা তত্ত্ব আছে? পঞ্চমহাভূত। পঞ্চমহাভূতকে কি? ক্ষিতি, অগ্নি, তেজ, মরু, লোম বা ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, পাঁচটা মহাভূত। তারপরে হচ্ছে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিহ্বা। তারপর পাঁচটা কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় কি কি? বাক, বাণী, বাদ, উপস্থ, বায়ু। তারপর পাঁচটা তন্মাত্র। তন্মাত্র মানে কি? ইন্দ্রিয়ের বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, শব্দ। কুড়িটা হয়ে গেল মন, বুদ্ধি, অহংকার, মহত্তত্ত্ব, চব্বিশটা। তারপরে আত্মা। তো মায়াবাদীরা একটাই ধরেন আত্মা ধরেন, কিন্তু বৈষ্ণবেরা জীবাত্মা পরমাত্মা, দুটা ২৬টা। আবার কেউ সেখানে প্রধান, কেউ সেখানে ধরা হয় প্রধান, সেরকমও কেউ কখনো ২৩টা, কখনো ২৪টা, কখনো ২৬টা, সেরকম বললাম জগতের উপাদান। এই হচ্ছে জগতের মূল উপাদান যাতে তৈরি করা হয়েছে। আর এই ২৬টা বা ২৪টা উপাদানগুলি বিভিন্ন কম্বিনেশন, পারমুটেশন বা সমন্বয়, সংযোগ বিয়োগের ফলে বিভিন্ন বস্তু তৈরি হয়। যেমন একটা জিনিস আছে বলা হয় ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ মানে হচ্ছে একটা যন্ত্র, একটা চঙের মতো একটা যন্ত্র আছে, ভিতরে কতগুলো কাঁচ আছে, কাঁচের টুকরো আছে, এটাকে এরকম ঘোরানো যায়। এটা ঘোরালে বিভিন্ন ধরনের রঙের উৎপন্ন হয়, বিভিন্ন বিভিন্ন রঙের একটা কম্বিনেশন দেখা যায়, কাঁচের মাধ্যমে প্রতিফলন হয়ে একটা রঙের একটা কম্বিনেশন দেখা যায়। যতবার আপনি ঘোরাবেন নতুন মনে হবে, কখনো আপনি একটা কম্বিনেশনকে আবার আনতে পারবেন না, প্রতিবার নতুন নতুন মনে হবে। এটা ক্যালাইডোস্কোপ বলে একটা যন্ত্র আছে, বারবার ঘোরাবেন এটা নতুন নতুন মনে হবে। তো এইভাবে কিন্তু মূলত কিন্তু জিনিসটা একই, কয়েকটা কাঁচের টুকরা, মূল বলে কয়েকটা কাঁচের টুকরো। এইভাবে এই জগতে সমস্ত কিছু হচ্ছে এই কয়েকটা তত্ত্ব, এইগুলির সময় এবং বিয়োগের ফলে এই সমস্ত জগৎ তৈরি হয়েছে। কিন্তু প্রতি সময় প্রতিটা মুহূর্তে এদেরকে নতুন নতুন বলে মনে হবে। ক্যালাইডোস্কোপ সার্চ করতে, ইন্টারনেটে সার্চ করতে পারে ক্যালাইডোস্কোপ, এরকম একটা যন্ত্র আছে, নতুন নতুন মনে হয়। এই জগৎটা হচ্ছে এরকম নতুন নতুন মনে হয়, কিন্তু জিনিসটা হচ্ছে একই, সব কিছু মিলে একই। প্রভুপাদ একবার তিনি এক জায়গায় ছিলেন, দিন প্রাতঃ ভ্রমণ করতে যেতেন, মর্নিং ওয়াক করতে যেতেন পার্কে, একটা পার্কে, পার্কটা রাউন্ড ছিল, গোলাকার ছিল। তো প্রভুপাদ এদিক থেকে মনে করুন ঘড়ির কাঁটার দিকে প্রতিদিন যেতেন, ঘুরে 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 ঘুরে, বড় পার্ক ছিল, পুরো ঘুরে আসতেন, শেষ করতেন, পুরো একবার ঘুরে আসতেন, হাঁটতেন, প্রতিদিন যেতেন। একদিন করলেন কি, তিনি উল্টো যাওয়া শুরু করলেন, ভক্তদেরকে নিয়ে উল্টো দিক দিয়ে যাচ্ছেন। তো ভক্ত, একজন ভক্ত বলছে, প্রভুপাদ দেখুন প্রতিদিন আমরা এদিকে আসি, প্রতিদিন এই পার্কে আসি, প্রতিদিন আমরা ওই রাস্তা দিয়ে যাই, মনে হয় একই, কিন্তু আজকে আমরা উল্টো রাস্তা দিয়ে, যদিও একই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু উল্টো দিক দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে নতুন জায়গায় চলে এসেছি। প্রভুপাদ বলছে এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে জগৎ, একই জায়গা, একই জিনিস, একই জিনিস, কিন্তু মনে হচ্ছে নতুন নতুন বলে মনে হয়, নতুন নতুন বলে মনে হয়, একই বস্তু নতুন নতুন বলে মনে হয়, ভিন্ন হবে। তো এই জন্য এই যে বিষয়গুলো আছে, ওই যে ভোগ করা, কামনা বাসনা ভোগ করা, এটা নতুন কিছু না, এটা আমরা অনেক অনেক জন্ম ধরে করে এসেছি। আমরা এই জিনিসগুলি ইন্দ্রিয় তৃপ্তি করা অনেক জন্ম ধরে করে এসেছি এটা, এবং এই জন্মেও আমরা অনেকদিন করেছি এটা, এবং এখনও দেখছি আমরা জাগতিক লোকেরা করছে এটা, ইন্দ্রিয় তৃপ্তি করছে এবং তার ফলে তারা দুঃখ ভোগ করছে, দেখছি আমরা। তারপরও কি মনে হয় আমি একটু করে দেখি, আমি একটু এটা উপভোগ করে দিই, এটা অভিজ্ঞতা নিয়ে দেখি, মনে হয় এটা নতুন একটা কিছু। কিন্তু একই জিনিস, একই জিনিস, ইন্দ্রিয়তে 73 জন্ম ধরে পড়ে আসছি, এই জন্মেও পড়েছি, অন্যরাও পড়ছে, তারপরে মনে হয় একই জিনিস। এই হচ্ছে, এই হচ্ছে মায়া, সবসময় নতুন মনে হয়, চার একটা আকর্ষণ সবসময় বোঝায় থাকে, এই হচ্ছে মায়াদেবের কাজ। এই জন্য এই আকর্ষণ থেকে যারা মুক্ত হতে পারেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত ব্যক্তি, সংসার থেকে তারাই একদম আসল কাজ করতে পেরেছেন, তারাই ছক্কা মারতে পেরেছেন। এই জিনিসটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। একই জিনিস কি আছে? অনেক অনেক ক্লাস শুনছি আমরা, অনেক অনেক লেকচার শুনছি, গ্রন্থ পড়ছি, বারবার বলা হচ্ছে এই জিনিসগুলি, এই সংসার সম্বন্ধে বারবার শুনছি, জানি ভালো করে, তারপরও ব্যবহারিক জীবনে মনে হয় একটু করে দেখি কেমন লাগে। এই হচ্ছে, এই জন্য বলা হচ্ছে মোহ মায়া দূরত্ব ইয়া। জানার পরেও গত অধ্যায় বলেছিলেন না, উপাসিত হন, বিদ্বান ব্যক্তিরাও পর্যন্ত একটা বিভ্রান্ত হন এই মায়ার দ্বারা। যেমন যুধিষ্ঠির মহারাজের যক্ষের মধ্যে আলোচনা হচ্ছিল মহাভারতে, তিনি বলতে সব থেকে আশ্চর্যজনক বস্তু কি এই জগতে? মৃত্যু। অহন্যি হন্যি ভূতানি গচ্ছন্তি হ জমালয়ম শেষা স্থাপরম ইচ্ছন্তি কিমশ্চর্য মথাপরম। প্রতিদিন সব অনেকে মৃত্যুবরণ করছে আমাদের চোখের সামনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ মরছে, বা কমপক্ষে পত্রিকা খুললে এখন আমরা বুঝতে পারছি মরার সংবাদ আছেই সেখানে পত্রিকা খুললে। কিন্তু পত্রিকা খবরের কাগজ বা সংবাদ থেকেই বলা যায়, আরেকটা আরেকটা নাম দেওয়া যায় মৃত্যুর সংবাদ, ডেথ নিউজ। কি এখানে আছে ডেথ নিউজ? নতুন কি আছে এখানে? না, আজকে কে কত নতুন ভাবে মরতে পারলো, কত ভিন্নভাবে মরলো আজকে, এটাই হচ্ছে নতুন ব্যাপার। কেউ ট্রাকের নিচে পড়ে মরলো, কেউ আগুন নিয়ে পড়ে মরলো, কেউ একজন একজন গুলি করে মারলো, কেউ পাহাড়তে ঝাঁপলে, নতুন নতুন ভাবে মরছে, কিন্তু কাহিনী একটাই, মরছে, এটাই হচ্ছে কাহিনী। তো আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি এই খবরের কাগজের কৃপায়, আমরা জানতে পারছি মৃত্যু হচ্ছে, এটা এই সম্বন্ধে সন্দেহ নেই। কিন্তু এত কিছু দেখার পরও যারা আমরা বেঁচে আছি, অবশিষ্ট আছি, আমরা মনে করছি কি আমাদের ক্ষেত্রে এটা হবে না, আমরা হয়তো পার পেয়ে যাবো, বেঁচে যাবো। এই হচ্ছে আশ্চর্যজনক বস্তু এই জগতে। তো একজন ভক্ত বলছিলেন যে এটা হচ্ছে আশ্চর্যজনক, যে আমরা দেখেও বিশ্বাস করতে পারছি না, যে মৃত্যু, মৃত্যুকে দেখেও আমরা মৃত্যুকে গ্রহণ করছি না বা বিশ্বাস করছি না, আমরা স্বীকার করছি না মৃত্যুর তত্ত্বটাকে সত্য বলে গ্রহণ করছি না। কিন্তু এর থেকে বস্তু আছে, কি তো কি আছে সেটা, এটা তো আশ্চর্য ঠিক আছে, যুধিষ্ঠির মহারাজ বলছেন, কিন্তু এর থেকে আরেকটা আশ্চর্য বস্তু আছে, কি সেটা, যে আমাদের প্রচারক যারা আছেন, আমরা প্রচার করছি গিয়ে যে মৃত্যু আসবে, কিন্তু আমরা নিজেরাই বলে যাচ্ছি, এটা আরো বেশি আশ্চর্যজনক। বাইরের লোকটা ঠিক আছে অবক্ষ, তারা তো এটা দেখছে, এটা বুঝতে পারছে না, চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা যারা প্রচার করছি বারবার ক্লাসে, প্রতিটা ক্লাসে এটাই বলছি, মৃত্যু আসবে, প্রস্তুত হতে হবে, এই জীবন অনিত্য, সংসার অনিত্য, ভোগের প্রতি আসক্ত হওয়া যাবে না, ভগবানের প্রতি আসক্ত হতে হবে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, আমরা কত লেকচার দিচ্ছি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি নিজেরাই সেটা ভুলে যাই, এটা হচ্ছে আরও বেশি আশ্চর্যজনক। এই জন্য এই এই জগতের এই বস্তুগুলি হচ্ছে এরকম পরা প্রকৃতি ও পরা প্রকৃতি। এই জন্য পরবর্তী সময় যেটা বলছেন যে জগৎটা হচ্ছে আমার নিকৃষ্টা শক্তি, নিকৃষ্ট, কিন্তু এর থেকে উৎকৃষ্ট হচ্ছে কে, জীব। উৎকৃষ্ট মানে কি? যেমন কোম্পানিতে ম্যানেজার আছেন, পিয়ন আছে, কেরানি আছে, কে উৎকৃষ্ট এখানে? ম্যানেজার। তো কে কার অধীনে আছে? পিয়ন বা কেরানি ম্যানেজারের অধীনে আছে, ম্যানেজার কেরানিকে নিয়ন্ত্রণ করছে। তো এখানেও এরকম হওয়ার কথা, জীব যেহেতু উৎকৃষ্ট আর প্রকৃতি যেহেতু নিকৃষ্ট, তাই জীব প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবে? তিনি বলছেন না, যেহেতু জীব নিজেরা নিয়ন্ত্রণ করতে চায়, নিয়ন্ত্রণের বাসনাটা আছে, সেজন্য প্রকৃতি জীবকে নিয়ন্ত্রণ করে, প্রকৃতি জীবকে নিয়ন্ত্রণ করে, সে প্রকৃতির দ্বারা বন্ধ হয়ে যায়। তদ ভিন্নাংশাংশ জীবন প্রকৃতি কবলে তা তদ বিমুক্তাংশ ভাব। প্রকৃতির মায়াদেবী, দুর্গাদেবী, মায়াদেবী, দুর্গাদেবী, না উনি মায়ার ছায়াই বা কর্ম সচিবা ভগবান, ভগবানের ছায়ার মতো তিনি চলেন, ছায়ার মতো তিনি চলেন।
মায়া কি, মায়া কি স্পেশাল কোনো সোল নাকি আত্মা
বিভিন্ন দেবতারা আছেন, দেবতারা হচ্ছে সাধারণ জীব, দেবতারা হচ্ছেন জীব। দুর্গা দেবীর তত্ত্বটা আমার আমি ক্লিয়ারলি বলছি না, আমি বলতে পারছি না। যেমন শিব, শিব তত্ত্ব, একজন শিব মহা সদাশিব যিনি, তিনি কিন্তু সাধারণ জীব, তিনি শিব তত্ত্ব। রুদ্র যিনি, জীবেরা রুদ্র হতে পারে, রুদ্র পদ লাভ করতে পারে, ব্রহ্মার পদ জীবেরা লাভ করতে পারে, ইন্দ্রের পদ লাভ করতে পারে। এখন এরকম নারদ মুনি কি কোনো জীব না কোনো পদ প্রশ্ন আসে, তো সে তার কোনো উত্তর নেই। এবার মায়া দেবী, তিনি কি কোনো পার্টিকুলার জীবাত্মা নাকি এটা বারবার চেঞ্জ হতে পারে, সেরকম কোনো কিছু আমি জানি না, কারণ জানা থাকলে বলতে পারে। মায়া দেবী কি এটা পদ নাকি, ঠিক যেরকম শিব সদাশিব যেরকম তা সেটা পদ না, এরকম মহামায়া যিনি বা মূলত যিনি মায়া, তিনিও সেরকম পদ হওয়ার কথা না, কিন্তু এই জগতে যিনি আছেন তিনি পদ কিনা আমি এটা জানি না। তো তিনি যেহেতু ভগবানের সেবা করছেন, তাই ভগবানের ইচ্ছা তিনি অনুসরণ করেছেন। জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ হচ্ছে, এখন নিজেকে তিনি বলছেন যে আমি হচ্ছে এই সমস্ত কিছুর মূল কারণ, আমি হচ্ছে সমস্ত কিছুর মূল কারণ। চৈতন্য চরিতামৃতে চৈতন্যচরিতামৃতে এই জিনিসটা বারবার আসছে, ভগবান হচ্ছেন সমস্ত কিছুর মূল কারণ। পৃথিবী চলছে ঘটকুলের কারণ ও আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। পৃথিবী যেরকম, যেমন আমরা বাটির পাত্র আছে, মাটির থালা গ্লাস মাটির হাড়ি কোড়াই আছে, তৈরি হয়েছে কি দিয়ে, এটা মাটি দিয়ে। তো মাটিটাই হচ্ছে বা পৃথিবীটাই হচ্ছে এই মাটির পাত্রটার আশ্রয়। একইভাবে এই সমস্ত সমস্ত জগৎ তৈরি হয়েছে, এই সমস্ত জগতের আশ্রয় হচ্ছে মূল উপাদান, মূল কারণ হচ্ছেন ভগবান, জীবের নিদান। আবার বলছেন কৃষ্ণ শক্তে প্রকৃতি হয় গৌণ কারণ, অগ্নি শক্তে লৌহ জৈতে প্রলয় জারণ, অতএব কৃষ্ণ মূল জগত কারণ, প্রকৃতি কারণ রয়েছে অজাগ্রত অবস্থা। ঠিক যেরকম কৃষ্ণের শক্তিতে প্রকৃতি গৌণ, অগ্নি শক্তিতে, ঠিক যেরকম যদি একটা লোহাকে আগুনের মধ্যে রাখা হয় গরম হয়ে যায়, তখন কি হয়, লোহাটা আগুনের গুণ লাভ করতে পারে। লোহাটা আগুনের গুণ লাভ করে গরম যখন হয়ে যায়, কিন্তু তখন মনে হয় এই লোহাটা যখন টাচ করি আমরা, আমাদের হাত পুড়ে যাবে, যেখানে স্পর্শ করবো জিনিসটা পুড়ে যেতে পারে। তো এখন আসলে এখানে কে পুড়াচ্ছে এটাকে, লোহা পুড়াচ্ছে, কিন্তু লোহার পিছনে কারণটা কি, আগুন, আগুন হচ্ছে মূল কারণ। এখানে অগ্নির শক্তিতে লোহাটা পুড়াচ্ছে। একইভাবে মনে হচ্ছে প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু প্রকৃতি সৃষ্টিকর্তা না, সৃষ্টিকর্ত্রী না, মূল সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান। যে উদাহরণ দেওয়া হচ্ছে, যে উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন কোন চালের বস্তার মধ্যে একটা তেলা পোকা আরশোলা প্রবেশ করলো এবং সেখানে সে ডিম দিল, তারপর সেখান থেকে বা কাঁকড়া বিছা বেরিয়ে আসে, তারপর সেখান থেকে ডিম থেকে কাঁকড়া বিছা বা তেলা পোকার জন্ম হয়ে সে বেরিয়ে আসে। তো কেউ দেখলে কি মনে করবে, ওই চালের বস্তা থেকে জন্ম হয়েছে, ধানের বস্তা থেকে জন্ম হয়েছে এটা, গাছের জন্মের কারণ কে, মা, তার মা। একইভাবে বাহ্যিক হয় মনে হচ্ছে প্রকৃতি থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান সবকিছুর মূল কারণ। আরেকটা উদাহরণ দিচ্ছেন এখানে খুব সুন্দর, ঘটের নিমিত্ত হেতু জয়ছে কুম্ভকার, কুম্ভকার তৈছে জগতের কর্তা কুরুষাবতার, কৃষ্ণকর্তা মায়া তার করেন সহায়, ঘটের কারণ চক্রদণ্ডাদি উপায়। ঠিক যেরকম কোনো কুম্ভাকার বা কোনো মাটির কুমোর যেরকম মাটির পাত্র তৈরি করেন, পাত্র তৈরি করেন না দেবী, কীভাবে তৈরি করেন, তিনি একটা চাকা থাকে, চাকা ঘুরে এবং একটা লোহার দণ্ড দিয়ে, কাঠের দণ্ড দিয়ে ঘোরাতে থাকে, এটা ঘুরে এবং মাটির সাথে তার অনেক সময় হাত লাগে না, ওই চাকা ঘুরান এবং একটা দণ্ড দিয়ে ঘুরান তিনি। তো ঘুরতে 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 একটা একটা আকার তৈরি হয়। আর কেউ দেখ, কেউ দেখে বলতে পারে কি, লোহার দণ্ডটাই হচ্ছে পাত্র তৈরির কারণ, কারণ যেহেতু লোহার সাথে কে যুক্ত আছে, মাটির সাথে কে যুক্ত আছে, লোহাটা, লোহাটাই হচ্ছে মাটির পাত্রের তৈরির কারণ। হ্যাঁ এটা কারণ ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে নিমিত্ত কারণ, কিন্তু মূল কারণ হচ্ছে কে, ওই কুম্ভকার যিনি পিছনে বসে আছে, যিনি হাত দিয়ে ধরে আছে, ধরে আছে, এটা হচ্ছে মূল ব্যাপার, মূল ব্যাপার। একজন মহারাজ বলছিলেন, উনি ভগবান যেন বাগান করতেন, বাগানে চাষ করছেন ফুল ফুলের বাগানে, তো একবার দেখেন ওখানে খুব পিঁপড়া পোকা জমে গেছে, ফুলগুলো নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তখন বললেন কি, সেই ভক্ত একটা পানির পাইপ নিয়ে এলেন, জলের পাইপ নিয়ে এলেন, হোস পাইপ যাকে বলে সব বাগানে, এবং এখানে জল দেওয়া শুরু করলেন সারা বাগানে, আর সারা বাগানে জল ভরে গেল। তো উনি বলছেন যে পিঁপড়াটা কি ভাবছে, পিঁপড়াটা হয়তো ভাবছে আরে বন্যা চলে এসছে, মহাপ্রলয় চলে এসছে, ভাগো 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 সব মহিলারা আর বাচ্চারা আগে আগে যাও, পুরুষেরা পরে আসবে, মানে বন্যা চলে এসছে। তারা মনে হচ্ছে কি ওই পাইপ থেকে জল পড়ছে, পাইপ থেকে জল পড়ে, তাদের জন্য ওই পাইপটা হচ্ছে সমস্ত দুঃখের কারণ, বন্যা চলে এসছে। কিন্তু পাইপের পিছনে কে আছে, ওই ব্যক্তি আছেন যিনি পাইপ দিয়ে জল দিচ্ছে, কিন্তু তারা সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। একইভাবে আমরা দেখতে পাচ্ছি কি দেবতারা আমাদেরকে দুঃখ কষ্ট দিচ্ছেন বা প্রকৃতি সৃষ্টি করছে, কিন্তু তার পেছনে যে ভগবান আছেন সেটা বদ্ধ জীবের আমরা বুঝতে পারছি না। সূত্রে মণিগণ ওই বেটাই এই এই শ্লোকে বলছেন যে সমস্ত ইয়ের মধ্যে মণির মধ্যে যেরকম সূত্র থাকে, সুতা থাকে, আমাদের মালার মধ্যে সূত্র দেখা যাচ্ছে না, এখানে ভগবান সমস্ত কিছুর মধ্যে আছেন, সমস্ত কিছুর মধ্যে প্রবেশ করেছেন। প্রবিষ্টানি অপ্রবিষ্টানি ভগবান অরূপম, অরূপম এখানে বলা হচ্ছে, অরূপম মানে কি, নির্বিশেষবাদীরা মনে করে অরূপম মানে হচ্ছে তার রূপ নেই, প্রকৃতপক্ষে তার জাগতিক রূপ নেই, জড় রূপ নেই, জড় রূপ নেই। পরম না পরম অস্তি কিঞ্চিত জায়স্তি কিঞ্চিত বৃক্ষ এব স্তব্ধ দিবি তিষ্ঠত্তে কহ তেনদম পূর্ণম পুরুষেণ সর্বম। একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন ভগবান এবং তিনি সমস্ত কোনকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে, তেমনি তিনিও তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করে রেখেছেন, এই হচ্ছে ভগবান। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব, যিনি তার জড় অচিন্ম অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। তো এই কথাগুলো আমরা খুব সহজে বলে দিচ্ছি, এই কথাগুলি আমরা সহজে বলে দিচ্ছি, ভগবান পরম তত্ত্ব, তিনি হচ্ছেন সবার প্রভু, আমরা তার সেবক, আমরা তার দাস। কিন্তু অনেকের জন্য এই কথাগুলি সহজ না, তার সহজে গ্রহণ করতে পারে না, মায়াবাদীরা বা যে ভোগবাদী আছে, না ভগবান পরম তত্ত্ব না, তিনি নির্বিশেষ, স্বীকার করতে পারে না। কেন স্বীকার করতে পারে না, তাদের ঈর্ষা ভগবানের প্রতি, বিদ্বেষ, এই জন্য স্বীকার করতে পারে না ভগবানের যে পরম তত্ত্ব রূপকে, পরম তত্ত্ব অবস্থাকে। বা কেউ যেন ভক্তিতে এলে আসলো, প্রথমে আমরা কি বলি, আমি দেহ নই আমি আত্মা, আপনি দেহ নন আপনি আত্মা। একজন ব্যক্তি যখন প্রথম দিন ইসকনে আসে লেকচার শুনতে বসলো, প্রথম ক্লাসে কি বলা হচ্ছে, আপনি দেহ নন আপনি হচ্ছেন আত্মা, আপনি ডাক্তার নন, ইঞ্জিনিয়ার নন, নন পিএইচডি নন, এই নন সে নন, আপনি হচ্ছেন একজন আত্মা। আত্মা মানে কি, আত্মা মানে হচ্ছে চুলের অগ্রভাগ, ভগবানের দাস, ভগবানের সেবক, এবং আত্মার আকার কতটুকু, চুলের অগ্রভাগের দরজার ভাগে দেখবা, এত ছোট আমি। সে ব্যক্তি এসছে সেখানে পিএইচডি বা ইঞ্জিনিয়ার ডাক্তার বা বড় ধনী কোটিপতি ব্যক্তি এসছে মন্দিরে, তার অনেক গর্ব অনেক অহংকার, প্রথম দিনে তাকে বলছি আমরা আপনি দেখুন না আপনি আত্মা, আপনি হচ্ছে এতটুকু, এটুকু আপনি, তার সমস্ত অহংকার শেষ। তারপর আপনি হচ্ছেন ভগবানের দাস, ভগবানের চাকর, আপনি আপনার চাকর যেরকম আপনার সেবা করে, এরকম আপনার উচিত হচ্ছে ভগবানের সেবা করা। আমি চাকর, আমি সেবক, আমি দাস, সার্ভেন্ট, না এটা আমি মানতে পারবো না, সেই মানতে পারবো না। তো এই জন্য এটা খুব সহজ না যে নিজেকে সেবক বলে গ্রহণ করা, এটা সহজ না। অনেকে প্রশ্ন করে আপনারা কেন একে অন্যকে প্রভু প্রভু বলেন, আপনারা কেন প্রভু বলে সম্বোধন করেন। প্রথমত প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে এটা সমস্যাটা কি, এখানে প্রভু বলতে সমস্যাটা হচ্ছে না আমি প্রভু বলতে চাই না, আমি নিজেও আমাকে প্রভু বললে ভালো লাগে, কিন্তু আমি ওকে প্রভু বলতে চাই না। তো ওই যে জীবনের যে মিথ্যা অহংকার বা এই যে বিদ্বেষ, যে না আমি কীভাবে দাস হতে পারি, আমি কীভাবে সেবক হতে পারি। তাই অনেক অনেক জীবনে বললাম মনুষ্য নাম সহস্রে সুগোষ্ঠী হতে সিদ্ধ হয়ে, অনেক অনেক জীবের মধ্যে কদাচিত হয়তো কেউ আত্মাকে জানার জন্য উৎসুক হতে পারে, তাদের মধ্যে কদাচিত কেউ জানতে পারে, তাদের মধ্যে কদাচিত কেউ এটাকে গ্রহণ করতে পারে সত্যকে, আমি ভগবানের সেবক, আমি ভগবানের দাস, আমি ভগবানের সেবা করব। এই সত্যকে গ্রহণ করা সহজ কথা না, দাস হিসেবে আসা, এটা যারা করতে পেরেছেন তারা হচ্ছেন মহাপাশ দেবান, এই কথা ভগবান এখানে ব্যাখ্যা করছেন। তারপর তিনি বলছেন আপনি হচ্ছেন ভগবান, আপনি হচ্ছেন সব সর্বশ্রেষ্ঠ পরম তত্ত্ব,
একবার একটা একজন বলছিল বোম্বেতে একবার একটা সাইনবোর্ড টাঙিয়েছে, এরকম একটা ধর্মীয় সংস্থা, যে আসুন আপনাকে জানুন আপনি সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ পরম তত্ত্ব সব কিছুর অধীশ্বর, আপনি হচ্ছেন সেই, আপনাকে নিজেকে আবিষ্কার করুন, আমরা যেরকম ডিসকভার ইউর সেলফ, নিজেকে জানুন আবিষ্কার কোর্স, আর ডিওয়াইএস কোর্স দিই ডিসকভার ইউর সেলফ, হ্যাঁ কে আপনি, কে আপনি, আপনি দাস, আপনি আত্মা, এগুলো বলি আমরা লিফলেটে দিয়ে দিই সাইনবোর্ডে, তারা সাইনবোর্ডে এরকম দে নিজেকে জানো ডিসকভার ইউর সেলফ সর্বশ্রেষ্ঠ সর্বমহান, এ হচ্ছে উল্টো অহম ব্রহ্ম, ঠিক আছে আমি ব্রহ্ম। একবার ছিল যে আমি গুরুমাজ বুঝছিলেন, উনি প্রভুপাদ ওনাকে পাঠিয়েছিলেন পুরীতে, যে তুমি যাও পুরীতে কথা বললো গিয়ে তার যেন তারা আমাদের ফরেনার ভক্তদেরকে মন্দিরে ঢুকতে দেয়। তিনি গেছেন পুরীতে গিয়ে কথা বলেছেন ওদের সাথে, তারা বলছে না এটা আমরা কিছু করতে পারবো না, পান্ডারা বলছে শঙ্কর মঠে আচার্য আছেন তার সাথে কথা বলুন, তিনি পুরীর সব কিছু তিনি দেখাশোনা করছেন, বা এই যে আমাদের এই মন্দিরের তিনি এই ম্যানেজমেন্ট তার অনেক পাওয়ার আছে এখানে, তিনি যদি বলেন তাহলে হতে পারে, আপনারা তার কাছে যান। তো তার কাছে গেছেন গুরু মহারাজ, তার রুমে বলছে আমরা এরকম এসছি ভক্তি, আমরা ভক্তদেরকে বলেছি দিতে দিতে, তো সেই তা আমরা কিন্তু এরকম কিছু একটা বলছিলেন না, এরকম কিছু একটা বলছেন ঠিক আছে তোমরা ভালো খুব ভালো ভক্তি করে ভক্তি করে যাও, ভক্তি করতে করতে যখন দেহ ত্যাগ করবে পরবর্তী জন্মে তোমরা বিদেশীরা আবার এই ভারতবর্ষে ব্রাহ্মণদেরগুলো জন্মগ্রহণ করবে, তারপরে তোমরা প্রবেশ করবে, এরকম একটা কিছু বলেছেন না, এরকমও বলেছিলেন নাকি একজন একজন তোমাকে তো তুমি জ্বলন্ত ঘি খাও, এরকম কিছু একটা বলেছিলেন। তো তখন রুমাল দেখলেন সেই ব্যক্তির রুমের মধ্যে, তিনি শঙ্কর শঙ্কর মঠের মধ্যে আচার্য ছিলেন, তিনি শঙ্কর আচার্য, তো তার রুমের মধ্যে খুব সুন্দর রাধাকৃষ্ণ বিগ্রহ আছে, খুব সুন্দর সাজিয়েছেন রাধাকৃষ্ণ বিগ্রহ আছে, তো গুরুমাজ বলছে খুব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ ইয়ে, তো যে গুরুমাজ বলছে আপনার আপনি কেন রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা করছেন, তুমি তো মায়াবাদী, তিনি বলছেন আমি হচ্ছি সেই, আমি হচ্ছি রাধাকৃষ্ণ, আমি এটা আমার প্রকাশ, সংগ্রাজ বলছে এটা হচ্ছে আমারই আর একটা রূপ, আমি নিজের সেবা করছি, নিজে নিজে পূজা করছি। গুরুমাজ বলছে কিন্তু তারা তো কত সুন্দর, কিন্তু আপনি তো সুন্দর না, রক্ত মাংসের দেহ আপনাকে কেমন লাগছে দেখতে, ওরা তো খুব সুন্দর, এটা আমার লীলা, এটা আমার লীলা, এখন আমি এরকম রূপ ধারণ করেছি, এই হচ্ছে মূল ব্যাপার। তারাও কিন্তু কৃষ্ণের সেবা করে বিগ্রহ সেবা করতে পারে মায়াবাদীরা, তারা কি মনে করে এটা হচ্ছে কাঠ পাথরের এবং এটা হচ্ছে কিরকম, আমরা যেরকম বলেছি আমরা উপায়া রূপেও, আমরা বাইক নিয়ে গেলাম বা গাড়ি নিয়ে গেলাম ভূগোল ঘাটে গিয়ে বাইকটা ছেড়ে দিলাম বা ট্যাক্সিটা ছেড়ে দিলাম, কারণ সিদ্ধি লাভ করেছি সাধনাটা ত্যাগ করলাম, তারা এরকম করে। তৃতীয় স্কন্ধে ভাগবত সেখানে কপিল দেবের ওখানে বলা হচ্ছে ফিশারম্যান যোগী, ফিশারম্যান মানে কি যেমন মাছ ধরে না বড়শি দিয়ে টোপ লাগায়, এখানে কেউ অনেকে হয়তো করেছেন হয়তো এটা ইয়ে করে বড়শিতে লাগিয়ে, তখন ওইটা দেখিয়ে মাছকে ডেকে আনে, মাছ আসার পরে মাছকে নিয়ে ওইটা ফেলে দেয় পরে টোপ হিসেবে ব্যবহার করে ফাঁদ হিসেবে, তো এরা ভগবানকে ফাঁদ হিসেবে ব্যবহার করে, ভগবানের রূপ এরাও রূপের আরাধনা করে, কিন্তু তারা ভগবানের রূপকে একটা একটা এরকম একটা নিমিত্ত হিসেবে ইউজ করে ব্যবহার করে, মনে করে আমি যদি ভগবানের এই রূপের প্রতি ধ্যান করি তারা তাদের মনোভাবটা এরকম, ঠিক আছে ভগবান হচ্ছে নির্বিশেষ নির্গুণ, তার কোনো গুণ নেই নির্গুণ, তাকে তো আমরা ধ্যান করতে পারি না, কীভাবে ধ্যান করবো তাকে, কোনো কোনো নির্বিশেষবাদী বলে না আমরা ওম ধ্যান করবো শূন্যের ধ্যান করবো লাইট, একশ্বরের নির্বিশেষবাদী, আরেক স্বরের নির্বিশেষবাদী আছে তারা বলে না ভগবানকে এরকম শূন্যভাবে ধ্যান করা যায় না, তাকে একটা রূপ কল্পনা করতে হয়, তার কোনো রূপ নেই কিন্তু আমরা তার একটা রূপ কল্পনা করতে পারি, রূপ কল্পনা করে আমরা ধ্যান করব, আর ধ্যান করে যখন আমরা সেই ধ্যানের সিদ্ধি লাভ করবো তখন রূপটাকে পরিত্যাগ করবো আমরা। তৃতীয় স্কন্ধে কপিল শিক্ষামিত্র ব্যাখ্যা করছেন, যখন তারা সেই সিদ্ধি লাভ করে তখন সেই যোগী জোর করে সেই রূপটাকে তার মন থেকে ধ্বংস করে দেন, তারা হচ্ছেন এরকম। এই জন্য ভক্তিচৈতন্য ঠাকুর বলতেন যে মায়াবাদীরা আর ভক্তরা হচ্ছে কীরকম সতীনের মতো সপত্নীর মতো, কেন না একজন সতীন যেন আগে সতীনকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, হিংসা করে, কেন এ মনে করে যে না ও আমার প্রতিকে আমার কাছে কেড়ে নিচ্ছে এই জন্য দেখতে পারে না। একইভাবে ভক্তরা মায়াবাদীদের প্রথম কখনো সহ্য করতে পারেন না, কারণ তারা কেন সহ্য করতে পারে না, কারণ আমাদের পরম প্রতি পরমেশ্বর ভগবান তাকে মায়াবাদীদের নিরাকার বলে প্রতিপাদন করার চেষ্টা করছে, নির্বিশেষ বলছে, তার রূপকে অস্বীকার করছে, তো তাকে আমরা কিভাবে সহ্য করতে পারি, এই জন্য সবসময় আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের পরম্পরা হচ্ছে এটা, মায়াবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করা, যুদ্ধ করা, সিদ্ধান্ত করতে হবে, তাত্ত্বিক যুদ্ধ করা। এভাবে সেই কথা বর্ণনা করছেন, আমি হচ্ছি এই জগতের রস, আমি হচ্ছি জলের রস, এর প্রভা, সূর্যের তেজ, সূর্যের প্রভা, চন্দ্র সূর্যের প্রভা, বেদের প্রণব, আকাশের শব্দ, মানুষের পৌরুষ, এই কথাগুলি ভগবান ব্যক্ত করছেন। যে ভগবানই সমস্ত কিছুর মধ্যে, ভগবানই হচ্ছেন মূল, ভগবানই হচ্ছেন, এগুলো হচ্ছে ভগবানের প্রতীক, ভগবানের প্রতিনিধি, অর্থাৎ ভগবান থেকে কিছু জিনিসগুলি প্রকাশিত হচ্ছে। আমরা এইভাবে সবসময় ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে আমরা, এই হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, দিব্য জ্ঞান, যার মাধ্যমে একটা সূক্ষ্ম জ্ঞান প্রদান করে, সূক্ষ্ম আমাদের দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি প্রদান করে আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে, আর জাগতিক জ্ঞানের মাধ্যমে স্থূল দৃষ্টি প্রদান করে, বাহ্যিক আবরণটাই দেখতে পারে। চিন্ময় জ্ঞানের মাধ্যমে সব কিছুর পেছনে অন্তর্নিহিত উদ্দেশ্যটাকে দর্শন করে। তো একজন আমাকে প্রশ্ন করছিল যে আমি তো স্টুডেন্ট, আমি তো পড়াশোনা করছি, তো স্টুডেন্ট হিসেবে আমি কীভাবে কৃষ্ণ ভাবান আমার হতে পারি, আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, কাজ করা, এই সমস্ত কিছু করার পরেও আমি কীভাবে কৃষ্ণ ভাবান আমার হতে পারি, সবসময় থাকতে পারি। একে তো জব করছে, ভক্ত ইউথ ফোরামে তারা টিচিং করছে বা ওখানে আছে। আমি বলছিলাম যে আসলে কৃষ্ণ ভাবনা ও এটা বলেছে কৃষ্ণ ভাবনা, কিন্তু ভাবনা এটা বাহ্যিক না, বাহ্যিকভাবে যাই করুন এখানে ভাবনাটা যদি কৃষ্ণ ভাবনাময় থাকে আমাদের, তাহলে সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা, সবসময় ভগবানকে স্মরণ করা। যেমন উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, ঠিক যেরকম একজন স্ত্রী যার পরকীয়া সম্বন্ধ আছে, তো সে কী করে গৃহের কাজটাকে মনোযোগ দিয়ে করে, যাতে অন্য কেউ সন্দেহ না করে, কিন্তু মনে মনে সে তার প্রেমিকের কথা চিন্তা করে। গীতার শুরুতে প্রভুপাদ উদাহরণ দিচ্ছে। একইভাবে এই জগতের ব্যক্তিরা অন্তরে নিষ্ঠা বাহ্যে লোক ব্যবহার সেরকম আচরণ করে এই জগতে, তখন সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি লাভ করতে পারে। যেমন আজকাল এটা হচ্ছে, আমরা হয়তো আজ কল্পনা করতে, কিন্তু এটা একবার আমাদের একজন ভক্ত আছেন বোম্বেতে, সেই ভক্ত ইউথ ফোরামের ভক্ত ছিল, এখন তিনি মন্দিরে জয়েন করেন ব্রহ্মচারী হয়ে, সে তার বাড়িতে গিয়ে বলছে আমি মন্দিরে জয়েন করতে চাই, মন্দিরে যোগ দিতে চাই, ব্রহ্মচারী হতে চাই। তার বাড়িতে বাবা মা সবাই খুব রেগে গেছে, কি তুমি মন্দিরে চলে যাবে, সাধু হয়ে যাবে, যেটা হয় গালাগালি করছে, তাকে খুব তিরস্কার করছে, রাগা রেগে গেছে বাবা মা ভাই বোন। তখন তার মা বলছেন, ওই দিন তুমি যখন আমার পেটে ছিলে, গর্ভে ছিলে, আমি ওই দিন হাসপাতালে যাচ্ছিলাম তোমাকে ওখানে হাত হত্যা করার জন্য, ওই দিন হত্যা করলেই ভালো হতো, মায়ের এরকম বললেন। তো সেটা শুনে সে হত্যা করার জন্য, গর্ব হত্যা করার জন্য, ভ্রূণ হত্যা করার জন্য, ওই ভক্তরা ভক্তের কথা বলছে, ভক্ত যখন গর্বে ছিল, তো সেই বুন্দালপুরে সেই ভক্ত, সেই ছেলেটা তার মাথায় একদম মানে উল্টে গেছে, বলে কী বলছেন আমার মা। তো পরে ভাবছে হয়তো এখন হয়তো এটা রাগের বসে বলে দিচ্ছে। কিছুক্ষণ পর যখন বা পরের দিন রাগটা প্রশমিত হলো, তখন কি মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, মা তুমি কালকে বলে কথাটা কী বললে তুমি, তাই সত্যি কথা কেন তুমি এরকম বলেছিলে। তো এটা তার মা কান্না করতে লাগলে, এটা ঠিক আসলে যখন তুমি আমার গর্বে ছিলে, তখন আমি চিন্তা করছিলাম যে না আমার, আমাদের ইতিমধ্যে দুটা বা তিনটে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আমরা আর সন্তান চাই না, তো ওদিন আমি হাসপাতালে যাচ্ছিলাম, তোমাকে আমরা হত্যা করবো, গর্বে হত্যা করবো, যাচ্ছিলাম হাসপাতালে। তখন আমাদের আগে যেখানে ভাড়া থাকতাম, বাসায় থাকতাম আমরা, সেই এলাকার আমাদের পাশের বাসায় একজন মহিলা ছিলেন, উনি আমাকে দেখে বললেন, তখন তিনি আমাকে বুঝালেন যে ভগবান যেহেতু দিয়েছেন এই জীবকে, তাকে কীভাবে রক্ষা করতে ভগবানই বলবেন, তুমি একে হত্যা করো না। তার কথায় আমি সিদ্ধান্ত পরিবর্তন করি। তো সেটা শোনার পর সেই ভক্ত বলছে আমার মাথায় আকাশ ভেঙে পড়তে, যে মাকে আমি এতদিন বা মায়ের কিন্তু এত ভালোবাসি আমি, আমার স্নেহময়ী মা, তিনি আমাকে হত্যা করতে চেয়েছিলেন। তারপরে খুঁজে খুঁজে ওই আগের এলাকায় গিয়ে যে মহিলা বলেছিল তাকে খুঁজে বের করলো, তাকে বললো আপনাকে ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এখানে ভগবানের ভক্তি করছি। তো এরকম তখন আমি এই কাহিনীতে বলছিলাম তখন সেই ভক্তকে, এটা একটা সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার। আমরা কি কোনোদিন আমাকে বলেছি বা বাবাকে বলেছি যে আপনার তোমাদেরকে ধন্যবাদ, কেন ধন্যবাদ, তোমরা আমাকে জন্ম দিয়েছ, তোমাদেরকে জন্ম দিয়েছ, বা আমাদেরকে আমাকে গর্বে হত্যা করার সিদ্ধান্ত নেই, গর্বে হত্যা করোনি, জন্ম যে দিয়েছো এর জন্য তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, কখনো এরকম বলেছি না, এটা হচ্ছে কৃতজ্ঞতা, সেই অনুভব, সেই ভাব হচ্ছে কৃতজ্ঞতা। কিন্তু আজকাল বর্তমান যুগে কীরকম হচ্ছে, সেই পিতা মাতাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ স্টেশনে রেখে যায়, পত্রিকা এসেছিল ছেলে উকিল না ব্যারিস্টার বা ডাক্তার, ছেলে ব্যারিস্টার বিয়ে করেছে ডাক্তার মেয়ে, এখন মেয়ে ছেলের বউ সে শাশুড়িকে দেখতে পাচ্ছে না, ছেলে এসে চিঠি লিখে মাকে স্টেশনে রেখে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম দৃষ্টি, যে আমরা সব এই যে ভগবান যে আমাদের এত কিছু দিয়েছেন, যদি মায়ের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। প্রভুপাদ বলছেন যে এই জগতে ভগবানের প্রতি আমাদের যে প্রেম, কৃষ্ণ প্রেম, এটা আমরা কীভাবে বুঝতে পারি, ভগবানের প্রতি আমাদের, ভগবানের আমাদের প্রতি যে স্নেহ ভালোবাসা কীভাবে বুঝতে পারি, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এর মধ্যে বুঝতে পারি, এটা একটা উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ। মানে কমপক্ষে সামঞ্জস্যপূর্ণ একটা উদাহরণ এই জগতে, ভগবানের প্রেম তো আরও বেশি, অনেক অনেক বেশি। তো এইভাবে যদি মায়ের প্রতি মনে বলে পিতামাতার সেবা করাই ধর্ম, যদি পিতামাতার সেবা করার ধর্ম হয় তাহলে পরমেশ্বর ভগবানের সেবা করার কত বড় ধর্ম হওয়া উচিত, হ্যাঁ পরম ধর্ম, এটা হচ্ছে পরম ধর্ম। হ্যাঁ পিতামাতার সেবা করার ধর্ম আমরা অস্বীকার করছি, পরম ধর্ম এটা আমাদের পিতামাতার সেবা। কি বলে তারা শ্লোক, কি বলে, পিতা স্বর্গ কি পিতা ধর্ম পিতাই, এরকম ঠিক আছে সব কিছু পিতা আমার, তার থেকে হচ্ছে পরম পিতা, পরম ধর্ম। তো যদি সে আমাদের আমাদের জাগতিক পিতা মাতার প্রতি আমাদের এতটা কৃতজ্ঞ হওয়া উচিত, আমাদের তাদের প্রতি এতটা ধর্ম, তাহলে ভগবানের প্রতি কত ধর্ম আলোচনা করা উচিত। এভাবে সূক্ষ্ম জিনিসের মাধ্যমে ভগবান আমাদেরকে এই যে জল দিয়েছেন, স্বাদ গ্রহণ করছি, অক্সিজেন দিচ্ছেন, অক্সিজেন গ্রহণ করছি, বলা হচ্ছে দিল্লিতে নাকি এখন অক্সিজেনের মাস্ক কিনতে হবে। আমরা যেরকম জল কিনে খাই না, জলের বোতল কিনতে পাওয়া যায় বিসলারি এসে, এখন দিল্লিরও ওই যেরকম জায়গায় শুরু হয়ে গেছে, কোনো বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য তারা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়, সিলিন্ডার দিয়ে শ্বাস নিই। কলকাতাতেও বলছে করার জন্য এরকম, যদি কলকাতায় হয়নি এখনো, কলকাতাতেও বলছে এরকম করলে ভালো, হ্যাঁ। তো এরকম অক্সিজেনের বোতল কিনবেন বাজার থেকে, 50 টাকা এক বোতল অক্সিজেন দিন, শ্বাস নিন। তুমি ভগবান আমাদেরকে এত ফ্রি অক্সিজেন দিয়েছেন, জল দিয়েছে সব কিছুর জন্য, আমরা এই জন্য ভগবানের কাছে আমরা এভাবে কৃতজ্ঞতা স্বীকার করতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। এই এছাড়া না হলে আমরা মায়ার প্রতি আমরা মোহিত হচ্ছি। মাম এব ইয়ে প্রপদ্যতে মায়া মেতাম তরন্তিতে, মাম এব একমাত্র, মাম আমার প্রতি, এব একমাত্র, অন্য কিছু না, একমাত্র শরণ গ্রহণ করুন। আর সেই পরমেশ্বর ভগবান তিনি আমাদের মুক্তি প্রদান করতে পারেন, দেবতারা না।
যদি কেউ মনে করলেন যে ভগবান তো নিজেই বলছেন আমি জলের রস, হ্যাঁ পৃথিবীর পবিত্র গন্ধ, আর এই গন্ধটাই তো ভগবান বলছেন আমি গন্ধটা উত্তম, তাহলে গন্ধ কি তুমি এ করো পূজা করো জল রস করবে, তারা ভগবানকে আবার আলাদা হয় কেন, ভগবান তো নিজে বলে দিয়েছে
না। এখন আপনি যদি প্রকৃত ভগবান, যে আপনি ভগবানের ভক্তি করতে চান তো ভগবান যেভাবে বলেছেন সেভাবে করুন। ভগবান বলেছেন আমি জলের রস, আমি পৃথিবীর স্বাদ বলেছেন ভগবান, কিন্তু উনি উনাকে ভক্তি করার জন্য কি পন্থা দিয়েছেন। আপনি যদি ভগবানের ভক্তিই করতে চান তার মতো করে করতে হবে, আমাদের মতো করে না। না একজন প্রশ্ন করছে তিলক দেই আমরা, তিলকটা এভাবেই কেন দেই, তিলকটা গায়ে মেখে দিলে হয় না, কপালে মেখে দিলে হয় না। আমি উত্তর যে বললাম যে আপনার এরকম দিতে সমস্যাটা কি, ভগবান বলেছেন দিন এরকম, আমি কুর্তাটা উপরে পড়েছি দুধিটা নিতে নিচে পড়েছি, কুর্তাটা নিচে পড়লে হয় না, দুধিটা উপরে পড়লে হয় না, বা টাইটা পিছনে পড়লে হয় না, কেন আমরা এরকম সিস্টেম যা যেটা দেওয়া হয়েছে এটা অনুসরণ করি, ভগবান যে সিস্টেম দিয়েছেন সেটাই অনুসরণ করি আমরা, ঠিক আছে। হ্যাঁ জলের রস, ভগবান জলের রস, জলের যদি মনে করি জলের রস, আমি জলটা স্বাদ গ্রহণ করছি, এই জলটা আমি খাচ্ছি, ভগবান আমি ভগবানের ভক্তি করবো, এর মধ্যে ভগবান ভক্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে ভগবানের ভক্তি করছেন। কিন্তু ভগবান কি চান আমাদের কাছে, যদি আপনি ভগবানের কাছে শরণাগত হতে চান, যে ভগবান তত্ত্ব তার কাছেই আপনি ভক্তি করতে চান, তার মতো করে করুন। তিনি এখানে বলেছেন যে তুমি আমার শুধুমাত্র জলের রস বসে থাকো, ফলক তিনি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, তার মতো করে করা উচিত, তার মতো করে করা উচিত। বরঞ্চ এটা কেন এরকম বলা হচ্ছে, যেন আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে ভগবানকে স্মরণ করতে পারি, সেজন্য ভগবান সেরকম বলছেন। ভগবান বলছেন কি, একজন বলছিল একটা এক ধর্মগুরু, আমরা ক্লিয়ারলি বলছি রামকৃষ্ণ মিশনে একবার একজন রামকৃষ্ণ মিশন মহারাজ বলছিলেন, আমাদের ভক্ত একজন গেছিলেন সেখানে, দেখো ভগবানকে তাকে বলেছেন আমি জলের রস, তার বিভূতি যোগান বলছে আমি হচ্ছি পশুদের মধ্যে হচ্ছে আমি কি সিংহের ন্যায়, পশুদের মধ্যে আমি সিংহ। তো সিংহ কি, সিংহ পশু খায় না, তো আমরাও সেই পশু হত্যা করে ভগবানের ভগবানের ভোগ দিচ্ছি, আমরা গ্রহণ করছি, সমস্যা কোথায়, সমস্যা কোথায়? তো এই হচ্ছে ব্যাপার, যদি কেউ পরম্পরা ধারা সেই শিক্ষা লাভ লাগে তাহলে এই হচ্ছে ব্যাপার, তারা বাহ্যিক জিনিসগুলো নিয়ে তারা বসে থাকবে এবং তারা ভুল তত্ত্ব, মোহিনী মূর্তি, মোহিনী মূর্তির ন্যায় ভগবত গীতা ভগবত তত্ত্ব গিয়ে তাদেরকে বিভ্রান্ত করবে, বিভ্রান্ত করবে। সিংহের শক্তি বলছেন, তারা বলে সিংহের শক্তি মানে সিংহ তো সিংহের কি মাংস খায়, তা আমরাও মাংস খাই ভগবানের প্রসাদ হিসেবে, সমস্যা কি? পরবর্তীতে মুড় নরাধম এদের কথা বলা হচ্ছে। মুড় মানে হচ্ছে কারা, যারা চার ধরনের, তারা হচ্ছে পশুর মতো ভারবাহী, মূর্খ পশুর মতো একদম, তাদের কোনো জাগতিক, তাদের জাগতিক ক্ষেত্রেও তাদের কোনো মূল্য নেই, জাগতিকভাবে একদম শুদ্ধ শ্রেণী একদম গাধার মতো, তাদের কোনো চৈতন্য নেই, সাধারণ জ্ঞান নেই তাদের, একদম পশুর মতো খাচ্ছে মূঢ়। আর নরাধম মানে কে, সবথেকে নিকৃষ্ট স্তরের মানুষ। বিশ্বনাথ চক্রবর্তী বলছে নরাধম মানে হচ্ছে সে যে ভগবত ভক্তি লাভ করার পর পরিত্যাগ করেছে, সে হচ্ছে নরাধম। একবার ভক্তি লাভ করার পর এটা ছেড়ে, আবার ছেড়ে দিয়েছে, বা ব্রাহ্মণ বেশে জন্মগ্রহণ করার পরও যে ভক্তি করছে না, ভক্তি করার সুযোগ হারাচ্ছে, সে হচ্ছে নরাধম, পুরো নরাধম। তারপরে মায়া অপরিত জ্ঞানা, সে কবি দার্শনিক, তারা হচ্ছে মায়া অপরিত জ্ঞানা, মায়ার দ্বারা তারা বিভ্রান্ত হয়েছে। আর আসুর ভগবাস, যারা আসুরিক ভাব সম্পন্ন, আসুরিক কর্ম করে এবং ভগবানকে অস্বীকার করে, নাস্তিক, নির্লজ্জভাবে নাস্তিক তারা হচ্ছেন। অর্থাৎ অসুররা যেরকম ভগবানকে মারতে চায়, এইভাবে নাস্তিকেরা ভগবানকে আক্রমণ করে কীভাবে বাক্যের দ্বারা, বা ভগবানের রূপকে আক্রমণ করতে, ভগবানের রূপকে রূপকে অস্বীকার করে। নাস্তিক অসুরেরা ভগবানকে হত্যা করতে চায়, নাস্তিকেরা ভগবানের রূপকে হত্যা করতে চায়, নির্বিশেষভাবে যারা হচ্ছে নাস্তিক, যারা মূর্খ, যারা মায়াবাদী কবি দার্শনিক মায়াবাদীরা যারা আছে, মায়ার দ্বারা অপরিত হয়েছে, নির্বিশেষবাদী তারা হচ্ছে মায়া অপরিত জ্ঞান, গীতার প্রামাণ্য বর্জিত ব্যাখ্যা করে। এখন তারপরে কারা কারা ভগবানের ভক্তি করে তাদের কথা বলা হচ্ছে, আর্থ অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী, এরকম ব্যক্তি দেখতে পাই আমরা, কারা আর্থ হয়ে কোনো কিছু চেয়ে ভগবানের কাছে আসে, কেউ কোনো কিছু অর্থের কেউ বিপদে পড়ে সময়ে ভগবানের কাছে আসে। হ্যাঁ, এটা দেখুন ইয়ে শ্লোকে, ওই শ্লোকতে পরবর্তী শ্লোকে উদার কেন উদার, যেমন ওই শ্লোকটা বলে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যেতে পুরুষ, উদারধি মানে হচ্ছে তারা আসলে মহাত্মা বলছে, উদারধি মানে আরেকটা ব্যাখ্যা হচ্ছে, উদারধি মানে তারা মহান বুদ্ধিসম্পন্ন, বুদ্ধিমানেরা। কেন দেখবে উদার বা বুদ্ধিমান বা মহাত্মা কেন বলা হচ্ছে, কারণ তারা কমপক্ষে ভগবানের কাছে এসেছেন, তো এটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। যদি কেউ কামনা বাসনার বশবর্তী হয়ে দেবতাদের কাছে যায় তাহলে সে হচ্ছে মূর্খ, কিন্তু যদি কামনা বাসনার বশবর্তী হয়ে ভগবানের কাছে আসে তাহলে সে ক্রমান্বয়ে মুক্তি লাভ করে, এই জন্য মহাত্মা বলা হচ্ছে। কিন্তু সেই মহাত্মাদের মধ্যে আবার কনিষ্ঠ মধ্যম উত্তম সে স্তর, যেমন বৈষ্ণব, সকলে বৈষ্ণব, সেখানে আবার কনিষ্ঠ মধ্যম উত্তম, মহান আত্মা মানে যে কোনো ওকে মহাত্মা বলতে পারে, যিনি মহান কাজ করেছেন, তিনি যে ভগবানের কাছে এসছেন, আর্থ হয়ে অর্থার্থী হয়ে ভগবানের কাছে এসছেন, তো এটাই হচ্ছে মহান, কারণ বাকিরা ভগবানের কাছে আসে না, আর ভগবানের কাছে সহজে আসা যায় না, এই জন্য বলা হচ্ছে মহান। কিন্তু এই মহাত্মদের মধ্যে আবার তোর বিভাগ করছে, ইনি মহাত্মদের মধ্যে সর্বোচ্চ। যেমন আমরা গত অধ্যায়ে দেখেছিলাম যোগারূঢ় স্তর, ষষ্ঠ অধ্যায়ে যোগারূঢ়দের মধ্যে আবার শ্রেষ্ঠ স্তর বলা হচ্ছে, যারা অনেক কাল উপাসনা করেন, ভগবানের পরম স্মরণ করেন, তারা হচ্ছে যোগারূঢ়দের মধ্যে শ্রেষ্ঠ। না পাপ কর্ম আছে তার, কিন্তু যেহেতু ভগবানের কাছে চলে এসছেন তাই তিনি মহাত্মা হয়ে গেছেন, ভগবানের কাছে আসার পর মহাত্মা হয়েছে, আগে না। তার পাপ ছিল ঠিক, কর্মফল ছিল ঠিক, কর্মফলের ফলে তিনি দুঃখ পাচ্ছেন ঠিক, এবং দুঃখ পেয়ে তিনি কোনো একটা সুকৃতির বলে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় কোন একটা সুকৃত অজ্ঞাত সুকৃতির ফলে তিনি ভগবানের কাছে কোনো না কোনোভাবে চলে এসছেন তিনি, তাই এখন তিনি মহাত্মা হয়ে গেছেন। একবার চলে আসছেন পন্থায় জাহাজে উঠে গেছেন, এখন তিনি জাহাজের থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে ফার্স্ট ক্লাস যাত্রী হবেন। আপনি একটা কিছু বলছিলেন আগে দেবতাদের কথা,
ভগবান দেব দেবীদের তৈরি করেছেন এই, তাহলে দেব দেবীদের মাধ্যমে যদি ভগবানকে যায়, আবার ভাগবত বলছেন দেব দেবীর ভগবান অঙ্গ, হ্যাঁ, তাহলে দেব দেবীদের পূজাকে কেন ভগবানও
কিন্তু ভগবান যেহেতু সহজে আমাদের সুপনটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, আমি ট্যাক্স ডেট এদের মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে ট্যাক্স দিতে পারবেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে আসছেন ট্যাক্স নিতে, প্রধানমন্ত্রী আপনার ঘরে তখন কি আর অন্য কাউকে ট্যাক্স দেওয়ার প্রয়োজন আছে? তারপরে যদি মনে করেন আমি মাধ্যমের মধ্য দিয়ে যাব, ঠিক আছে, যেতে পারি, কিন্তু দেবতাবাদের পূজা করার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমরা কামনা বাসনা নিয়ে সেবা করছি। আমরা কামনা বাসনা দিয়ে যখন দেবদেবীর সেবা করি, দেবতারা হচ্ছে যেটা বললাম যে আইসক্রিম বিক্রেতার মতো, তারা সকপট কৃপা করছে, ওইটা দিয়ে সন্তুষ্ট থাকছে, কিন্তু যে কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে এলে ভগবান আমাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে। অসুবিধাটা হচ্ছে কারণ অসুবিধাটা হচ্ছে এটাই যে ভগবান সেই কামনা বাসনাকে শুদ্ধ করে দেন, ভগবান সেই কামনা বাসনাকে শুদ্ধ করে আমাদেরকে শুদ্ধ হৃদয়টা শুদ্ধ করে, দেবদেবীরা সেটা করতে পারেন না, দেবদেবীরা সেটা করতে পারেন না, সমস্ত মুক্তি। এই জন্য আগের শ্লোকে বলা হচ্ছে, দেখুন এই চৌদ্দ নম্বর শ্লোকে, মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুরেব ন সংশয়ঃ। তাৎপর্য একদম শেষের লাইন, তাৎপর্য শেষের লাইন, চৌদ্দ নম্বর তাৎপর্য শেষের লাইনে, মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুরেব ন সংশয়ঃ, ভগবান শ্রী বিষ্ণু যে সকলের মুক্তি প্রদাতা সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। তাই দেবতাদের কাছে সময় গেলে সমস্যা তো হচ্ছে এটাই যে আমাদের এই কামনা বাড়তেই থাকে, আজকে এটা পেয়েছি কালকে ওইটা চাইবো, বাড়তেই থাকে, কিন্তু ভগবানের কাছে যদি যাই আমরা তাহলে ভগবান সেই কামনা বাসনা থেকে আমাদের মুক্ত করে দেবেন। এবং আরো বলা হচ্ছে কি, যদি আমরা বরং যদি কামনা বাসনা না নিয়ে দেবতাদের কাছে যাই, আমরা একজন হচ্ছে কামনা বাসনা যুক্ত হয়ে দেবতাদের পূজা করছে, মনে করো দুর্গার সে পূজা করছে কামনা বাসনা যুক্ত হয়ে, আমার ধনম দেহি রূপম দেহি এই সমস্ত কিছু চাই আমি, এ হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। আবার কেউ কামনা বাসনা মুক্ত হয়ে নিষ্কপটে দুর্গার সেবা করছে, সম্ভব কিনা সেরকম, কারণ সে তার কোনো কামনা বাসনা নেই, সে একনিষ্ঠভাবে দুর্গার বা শিবের বা কালীর সেবা করতে চাচ্ছে, এবং সে তার হয়তো জন্মের শুরু থেকেই কি হয়েছে তার বংশক্রমে সে দুর্গার সেবা লাভ করেছে, সে বংশের সবাই তার পরিবারের সবাই দুর্গার পূজা করত, সেবা করেছে, তার কাছে তার সার জ্ঞান নেই, সে হচ্ছে এক কথা যে জ্ঞানহীন বালিশ অল্পজ্ঞ জ্ঞানহীন সে, কিন্তু তার অন্য কোনো কামনা বাসনা নেই। এরকম যে দেবতাদের উপাসকেরা আছে, দেবতারা করবে কি তাদেরকে, সেরকম উপাসকদেরকে দেবতারা কৃষ্ণের কাছে নিয়ে আসবে। হ্যাঁ, কি ছিল সেই কাহিনী?
মা কালী পূজা করতো, মা কালীকে জিজ্ঞাসা করলো, মা কালী বলে না কৃষ্ণ,
সেটাই তো, কেউ যদি নিষ্কপটে শুদ্ধভাবে দেবতারা সেবা করে, তার দেবতারা সেই শুদ্ধ সেবককে ভগবানের কাছে নিয়ে আসবে। কিন্তু যেমন শিবেরও সেই গিয়েটা আছে না, ওই যে ব্রাহ্মণ তিনি চাইছিল কিছু চাইছিল তখন, উনি আবার যদি তার হৃদয় সরল ছিল বলছে ঠিক আছে সনাতন গোস্বামীর কাছে যাও। শুদ্ধভাবে দেবতারা সেবা করে, দেবতারাই তাদের কৃষ্ণপ্রেম দিবে বা কৃষ্ণের যুক্ত করবে। তো যদি কামনা বাসনা নিয়ে আসে তখন বলে ঠিক আছে এগুলো নিয়ে ভাগো এখান থেকে, ডিস্টার্ব করো না। তো এই জন্য না, এখানে দেবতার ক্ষেত্রে এরকম নাই, দেবতার ক্ষেত্রে বলছেন না। এটা
যেখানে
প্রত্যক্ষ ভাবে সেবা করার সুযোগ আছে সেখানে কেন পরোক্ষ ভাবে করতে যাবো? যেখানে আমি সহজে খেতে পারছি সেখানে এরকম করে কেন খাওয়ার চেষ্টা করবো আমি? সহজে ভগবান স্বয়ং আসছে না?
দেবদেবীদের যদি আমরা কামনা বাসনা নিয়ে পূজা করি, দেবদেবীরা সন্তুষ্ট হলে কামনা বাসনা মেটায়, মেটানোর পরে পরবর্তীতে আমাদের কিছু সমস্যা আসবে ওটা আর দেখা যাবে, এই দায়িত্ব দেবদেবীরা নেয় না। ভগবান কিন্তু একটু আলাদা, ভগবানের দিকে আমরা যা কামনা বাসনা নেই ভগবান আমাদের কামনা বাসনা মেটাবে, বাড়ি চাই, গাড়ি চাই, স্ত্রী চাই, সব দিলে ভগবান, যেমন দিদি ধ্রুব আছে রাজ দিলে। কিন্তু ভগবান একটা বিশেষত্ব হচ্ছে ভগবান রক্ষা করে, ভগবান সংসার জুড়ি দেন না, কামনা বাসনা মিটে দেন, কামনা উদ্ধার করে দেন, ধীরে ধীরে কামনা বাসনা দেবেন উদ্ধার করতে পারবেন।
একেই বলা হচ্ছে অকপটের
সম্পর্ক, এটা আমাদের দিতে দিতে পারে লস
ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ভাই ঔষধ দেবেন রক্ষা করবেন। এতটুকু ভক্তি করে এতটুকু দিলাম বাস, এরপরে
তুমি বড় বলো। যেমন পাল্লাসুরকে শিব অনেক দিল, শিব রক্ষা করতে পারলো না, দিয়ে সম্পত্তি সব কাটুরি যার জন্য এক হাত দিল রক্ষা করতে পারলো না, তো দেওয়ার সময় দেওয়ার আছে রক্ষা করতে পারে না, ভগবান দিবেও রক্ষা করতে পারে।
এইভাবে বহু নাম জন্ম না, এভাবে ভগবান তত্ত্ব তো জেনে সেই ব্যক্তি ভগবানকে সিদ্ধান্তে মানে তিনি হচ্ছেন দুর্লভ, অত্যন্ত দুর্লভ, স্বমহাত্মা সুদুর্লভ। এই যে পরের শ্লোকে বিপুল নাম্বার শ্লোকে এটা বলছেন অকাম স্বর্ণ কাম বা মুষ্য কাম, অর্থাৎ থাকতে পারে কামনা ভাষা থাকতে পারে কিন্তু ভগবানের কাছেই আসবে, ভগবানের কাছেই চান, এটাই হচ্ছে মূল ব্যাপার। এই 21 নম্বর তাৎপর্য দেখুন, দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারে না, নিজেরা এমনকি দেবতারা নিজেরা কাউকে নিজের প্রতি অনুরক্ত করতে পারে না, ভগবানের ভগবানই সেই জীবকে হৃদয় থেকে প্রেরণা দেন যান এই দেবতার কাছে যাও, এই দেবতার কাছে যাও। ঠিক আছে, আমরা এখানে আজকে সমাপ্ত করছি, আমরা লিঙ্কটা দেখলাম আজকে এবং সেখানে তারপরে দেখছি বিষয়ে শ্রীমদ ভগবত যথা যথ কি প্রভুপাদ কি
ভগবান পাঠাচ্ছেন, ভগবান বলছেন, তাহলে সমস্যাটা আমরা কেন দেবদেবীকে বলেন আবার এখানে গীতায় কেন ভগবান বললেন অল্প বুদ্ধি সম্পন্নদের? আরে ভাই ভগবানই তো পাঠালেন যে তুমি যদি ওই ভক্তি চাও ঠিক আছে যাওয়ার কাছে,
ভগবান অনুমোদন
দিয়েছেন
সেই জন্য এই প্রশ্নগুলোকে সঠিকভাবে উত্তরে যারা ওরা সন্তুষ্ট হবে কীভাবে কি সেই রকমভাবে জানতে চাইছে। ওরা যে যে কারণগুলো দেখায় ওরা গীতা পড়ে, গীতা ভালোভাবেই পড়ে। সেই বলে দেখুন আমরা যদি চাই, আপনি বলেন কোনো ডাক্তারের কাছে গেছেন, সে ডাক্তার দেখছে আরে ও তো গলার রোগ, আমার এতটা অভিজ্ঞতা নেই। আচ্ছা আপনি এক কাজ করুন, আমার একটা বন্ধু আছে ওই ডাক্তার, ও কিন্তু খুব ভালো হয়েছে, আমি লিখে দিচ্ছি যাব। তাহলে ওর কাছে গেলে অসুবিধাটা কী হয়? ও তো পাঠালো, আপনি বলুন। না ও তেমন চাইছে বলছে না, যে দেবো তার
শক্তি কেন লাগবে।